This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
সবসময় রেডিও ফুটকে ভাগ করে দিয়ে সময় রাত বারোটা আমি রাস্তা রাজের সাথে শুরু হয়ে গেল ভোট এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে সারাটা দিন বেশ গরম গিয়েছিল। সকালবেলা যখন আমি এসেছিলাম অফিসে তখন মনে হচ্ছিল যে আচ্ছা আজকে কেন যেন মনে হচ্ছিল যে রাতের বেলায় হয়তো এরকম বৃষ্টি হতে পারে, এবং বৃষ্টি স্নাত রাত মানে ভূত এফএমের জন্য, ভূতের সমস্ত কিছু যে আমরা করি তার জন্য জমজমা রেখে রাত। আপনারা সবসময় বলেন যে ঘটনাগুলো জমে ওঠে তখন যখন বৃষ্টি হয়, ঘটনাগুলো জমে ওঠে তখন যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েনি, আজকে বৃষ্টি হচ্ছে এবং ঢাকার সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা বলতে পারবো না, কারণ আমি দেখেছি যে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আবার জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে না। আপনি কোন শহরে আছেন সেই শহরে হয়তো বৃষ্টি হোক আর না হোক আজকে ভূত এফএম যে জমজমাট হয়ে উঠবে এই বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। যাই হোক, শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে আপনারা কমিউনিকেট করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আছেই, আমাদের সাথে আপনি SMS এর মাধ্যমে কমিউনিকেট করতে পারেন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনারা যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radioforti.fm। প্রতিদিনের মতো আজকে আমাদের সঙ্গে রয়েছে অতিথিরা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন সেলিব্রিটি যার যার ঘটনাটা সংগ্রহ করেছে আমাদের আউটডোর ব্রডকাস্টের সাজ। আজকে আমাদের সাথে রয়েছে মাসুম প্রতিদিনের মতোই এবং আপনারা তো রয়েছেনই, সুতরাং সবাই মিলে আজকের এই ফুটোফিল্মটাকে অনেক বেশি জমজমাট করে তুলবো সেই বিষয়ে আমরা একদম মোটামুটি নিশ্চিত। যাই হোক, আমরা অনেক ঘটনা পাই যে ঘটনাগুলো আপনারা এখানে এসে শেয়ার করেন, আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমাদের নেই যে আপনারা এত কষ্ট করে এত প্রবলেমের পরেও এখানে এসে সেই ঘটনাগুলো শেয়ার করেন। আবার অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আপনারা রেকর্ড করে পাঠান, সেগুলোও আজকে আমরা প্লে করব। আর কিছু কিছু ঘটনা আছে যেগুলো আপনারা হয়তো বিভিন্ন সমস্যার কারণে আমাকে পড়তে হয়, সেরকম একটা ঘটনা দিয়ে শুরু করছি আজকের ভূত এফএম। তবে তার আগে জানিয়ে দিই যে আজকের এই এপিসোডটি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পারবেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হয়েছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, তাহলে খুব ইজি একটা মানে প্রসিডিওর আছে সেটার মাধ্যমে আপনি করে ফেলতে পারেন। আপনাকে প্রথমেই কোড নাম্বারটি মনে রাখতে হবেন, দ্য কোড নাম্বার ইজ 9215, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে লিখুন 9215 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। চলে যাচ্ছি ঘটনায়। আমাদের কাছে পাঠিয়েছেন যিনি যে এই ঘটনাটি, তার নাম ফয়সল রাব্বি, তিনি থাকেন মধুবাগ মগবাজার ঢাকায়। চলুন শুনে আসি তার ঘটনাটি, বলছি ঠিক তার মতো করেই। রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি ভূত এফএমের শুরুর দিকের একজন নিয়মিত শ্রোতা। আমি আজকে আপনাদের সাথে আমার ছোটবেলার বন্ধু এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা ঘটেছে সেই বাস্তব ঘটনাটা শেয়ার করব। আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা ঢাকার মগবাজার মধুবাগ এলাকার একটি বাড়ির ভেতরের দৈনন্দিন ঘটে যাওয়া একটা ঘটনা, 2008 অথবা 2009 সালে ঘটনার সূত্রপাত। আমাদের এলাকার চারজন বিষাক্ত কিছু পান করার পরেই মৃত্যুবরণ করেন। যা হোক, মৃত্যুবরণকারী চারজন লোকের মাঝে একজন লোককে আমার বন্ধু বাসার গ্যারেজে গোসল করানো হয়, এবং এই গ্যারাজে গোসল করানো হয় যে ভদ্রলোকটিকে তাকে নিয়েই মূল ঘটনা এবং ঘটনার সূত্রপাত ঘটে সেখান থেকে। আমার বন্ধুর স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। একদিন রাতে আমার বন্ধু এবং তার স্ত্রী রুমের দরজা বন্ধ করে AC অন করে ঘুমিয়েছিলেন। হঠাৎ দরজাতে কারো লাঠি মারার বিকট শব্দ শুনতে পান দুজনেই। তারা ভাবলেন ভেতরে ডাকাত পড়েছে। যা হোক, কিছুক্ষণ পর তারা রুমের দরজা খুলে দেখেন কেউ নাই, বাইরের সব দরজা বন্ধ। একদিন সকালে আমার বন্ধু টয়লেট করতে যান, হঠাৎ টয়লেটের দরজায় কারো লাথি মারার শব্দ শুনতে পান। দরজা খুলে দেখেন কেউ নেই। দাঁত ব্রাশ করার সময় কেউ একজন তার চোখে মুখে তাজা রক্ত ছুড়ে মারে। আমার বন্ধুর স্ত্রী খাবার রুমে পানি পান করতে যান এবং দেখতে পান যে লোকটাকে দুই তিন দিন আগে তাদের গ্যারাজে গোসল করানো হয়েছিল, সেই লোকটি খালি গায়ে লাল লাল বড় বড় চোখ নিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার চিৎকার করে তিনি সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যান এবং সেন্সলেস হয়ে পড়েন। এরপর থেকে সমস্যা বাড়তেই থাকে। মৃত লোকটি কখনো খাবার রুমে, আবার কখনো বেডরুমে তাদের দিকে লাল লাল চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এরকম দেখা যায়। এরপর থেকে বাসার ছোট কাজের মেয়েও মৃত লোকটিকে দেখতে পায়, বাসার ভেতরে ঘোরাফেরা করছে। আমার বন্ধু একা ঘুমোতে গেলে তার পা টান দিয়ে খাট থেকে মাটিতে ফেলে দেওয়ার দেয় অদৃশ্য কেউ। রুমে হাঁটতে গেলে হঠাৎ করে পেছন থেকে কেউ ধাক্কা দেয়। এই কিছুদিন আগে আমার বন্ধু এবং তার স্ত্রী দুজনেই তাদের জানালার ওপর কাটা রক্তবিহীন খণ্ডিত মানুষের হাত দেখতে পান। এটা 2013 সালের কিছুদিন আগের ঘটনা। আমার বন্ধু বেডরুমে প্রায় সময় ঝড়ের মতো বাতাস বয়ে যায়, কিন্তু বাইরের পরিবেশ থাকে স্বাভাবিক। বাইরে কোথাও বাতাস নেই অথবা ঝড় নেই, কিন্তু বেডরুমে ঝড়ের মতো হাওয়া আওয়াজ বয়ে যাচ্ছে। সেই মৃত লোকটিকে দেখতে দেখতে এখন তাদের শুয়ে গেছে। আমি আমার বন্ধুকে বাসা পরিবর্তন করার পরামর্শ দিয়েছি, কিন্তু তার স্ত্রী তাতে আপত্তি জানায়। বাসা পাল্টানো খুব ঝামেলা এই কারণে। যদিও এই ঘটনার কোনো সমাধান আমার জানা নেই, তারপরেও যদি আমার বন্ধুর মতো এরকম ঘটনা এক্সপিরিয়েন্স কারো থাকে, তারা যেন ভূত এফএমের মাধ্যমে সেটা শেয়ার করেন। ভালো থাকবেন, ফয়সাল রাব্বি। এটা ছিল আমাদের প্রথম ঘটনা এবং এই ঘটনাটি আমাদেরই একজন লিসেনার পাঠিয়েছেন এবং আমি সেই ঘটনাটি পড়ে শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে এরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা জানতে চাই, আমরা শোনাতে চাই, আমরা সবাইকে জানাতে চাই। সুতরাং দেরি না করে আপনাদের সেই ঘটনাটি লিখে ফেলুন এবং পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutofm@radio50.fm। গত সপ্তাহে যে ঘটনাগুলো আমরা পেয়েছি সেই ঘটনাগুলোর মধ্যে থেকে যে সমস্ত ঘটনাগুলো সিলেক্টেড হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরা আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি হিসেবে এবং তারা আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন একটু পরেই। তার আগে যারা আপনারা কষ্ট করে আমাদের এসএমএস পাঠিয়েছেন তাদের কিছু এসএমএস আমি পড়ে ফেলতে চাই। নীরব উজিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন পূর্ণতা, তিনি বলছেন যে তিনি ক্লাস সিক্সে পড়েন এবং তিনি ভূত এফএম শুনছেন। ও মাই গড। অনেক ধানমন্ডির 27 থেকে লিখেছেন যে আজকের ওয়েদারটা ভূত এফএম জোস হবে। আলামিন সালমা আমাদের এসএমএস করেছেন, শামীম বোর্ড বাজার থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়াও রাজীব থিলগা থেকে এসএমএস করেছেন ভূত এফএম শুনছেন, তার ভালো লাগছে। লিপু আমাদের এসএমএস করেছেন, তিনি একা একা ভূত এফএম শুনছেন। প্রীতি আমাদের এসএমএস করেছেন, তিনি ঘটনা পাঠাতে চান বাংলা ফন্টে। পাঠালে কিছু প্রবলেম হবে? একেবারেই কোনো প্রবলেম হবে না, আপনি বাংলা ফন্টে আপনি ওয়ার্ড ফাইলটি আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তন্নি আমাদের ফকির হাট থেকে এসএমএস করেছেন এবং কালকে তার এক্সাম শেষ হয়ে গেছে এবং আমাদেরকে এসএমএস করেছেন। ফাহাদ টুঙ্গি থেকে, নিতু কক্সবাজার থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি সি বিচে রয়েছেন এই মুহূর্তে এবং আমাদেরকে শুনছেন। আর তিনি বলছেন যে এই মুহূর্তে সেখানে বৃষ্টি হচ্ছে। সাকিব নরসিংহ থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন। র্যান্ডম শাকিল এসএমএস করেছেন আমাদেরকে ফাতেমা রামপুরা থেকে, আমাদের এসএমএস করেছেন বৈশাখী কিরানীগঞ্জ থেকে, যশোর থেকে তন্ময়, নিতু কক্সবাজার থেকে এসএমএস করেছেন, একটু আগে পড়েছি আবারও এসএমএসটি আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও আরও অনেকে আপনি এসএমএস করতে পারেন যদি চান, তাহলে আমাদের আমাদের তো খুব সহজ একটা পদ্ধতি রয়েছে যেটা আপনার জানা। তারপরে যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদের জন্য বলি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনা শুনতে, আর আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি একটু প্লিজ বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
হ্যালো লিসেনার্স, আমি সোহেল, আমি নিকুঞ্জ থেকে এসেছি।
আমরা ঘটনাটা শুনি।
আচ্ছা, আমার এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা আর কি। উনি ওনার ছোটবেলায় এটা শুনেছিলেন।
কোন এলাকা একটু বলবেন?
এটা হচ্ছে বাগেরহাটের যাত্রাপুর সংলগ্ন এলাকাটা।
এবং নিশ্চয়ই আপনি যে ঘটনাটি বলছেন সেটা সেই এলাকার সবাই জানেন বা এরকম
তখনকার এজের অলমোস্ট
সবাই জানেন? সবাই জানেন। ওকে, আমার ঘটনাটা শুনি। ফাইন,
এটা ছিল আজ থেকে অলমোস্ট 30 ইয়ার্স আগের কথা। তো তখন আমাদের মায়ের এলাকায় একজন লোক ছিলেন, উনি খুবই দরিদ্র মানুষ ছিলেন এবং ওনার এমন অবস্থা ছিল যে উনি ঠিকমতো খেতেও পেতেন না। ওনার ফ্যামিলি নিয়ে ওনার খুব চলতে কষ্ট হতো। তো একদিন উনি ওই সময়কার মানুষজন মোটামুটি একটু পীর ভক্ত বা এরকম হুজুর টুজু বিশ্বাস করতেন। তো ওনার মনে একটা ইয়ে জাগলো যে আমি যদি একটা এলাকাতে একটা হুজুর আসেন ওনার কাছে যদি যাই তাহলে হয়তো বা কোনো সলিউশন পাওয়া যাবে। তো উনি তার কাছে গেলেন এবং গিয়ে বললেন, হুজুর আমার এই অবস্থা, তো আমি এমন কিছু করতে চাই, এমন কিছু পেতে চাই যাতে করে আমি একটু ভালোভাবে চলতে পারি। তো হুজুর বললেন, হ্যাঁ একটা রাস্তা আছে, বাট এটা অনেক দুঃসাহসিক, তুমি যদি সেরকম সাহসী হয়ে থাকো তাহলে তুমি দেখতে পারো, বাট এখানে কিন্তু তোমার জীবনের ঝুঁকি আছে। তো উনি চিন্তা করলেন যে যেহেতু উনি বাঁচতেই পারতেছেন না, আচ্ছা ঠিক আছে আমি করতে পারবো, আমাকে বলেন। তো হুজুর তাকে বললেন যে নেক্সট অমাবস্যার রাত আসবে, ওই রাতে তোমার বাড়ির পাশে যে বড় বিলটা আছে ওই বিলের মাঝখানে তোমাকে যেতে হবে। ওখানে গেলে, ওখানে বেসিক্যালি কোনো পুকুর নাই, বাট ওনাকে বলা হলো ওখানে যদি তুমি যাও তাহলে একটা পুকুরের মতো জায়গা দেখতে পাবা যেখানে কোনো পানি থাকবে না। ওখানে একটি মানুষ তুমি দেখবা যার মাথায় সাদা টাইপের কিছু একটা থাকবে, ওইটা তোমাকে নিয়ে আসতে হবে। তো উনি জানতে চাইলেন যে এটা কিভাবে পসিবল, কারণ আমি একজন মানুষের মাথা থেকে একটা জিনিস নিয়ে আসবো সেটা টের পেয়ে ফেলবে। তো হুজুর বললেন, হ্যাঁ যদি এটা টের পেয়ে ফেলে তাহলে তুমি আর ওখান থেকে ফিরতে পারবা না, তোমাকে টের পেতে মানে তাকে টের পেতে দেওয়া যাবে না। তো প্রসেস জানতে চাইলেন হুজুরের কাছে, হুজুর এটা কিভাবে সম্ভব? তো হুজুর বললেন, তুমি তোমার সাথে করে ভাজা কিছু ছোলা নিয়ে যাবা যেগুলো তুমি ওখানে ছিটাই দিবা, ছিটাই দিলে ও ওইটা নিয়ে বিজি থাকবে, ওইটা খুঁটে খুঁটে সে খাওয়া শুরু করবে। তখন তুমি যদি তার মাথার থেকে ওইটা নিয়ে আসো ও আসলে টের পাবে না, ও বুঝতে পারবে না। তো যথারীতি লোকটা গেল অমাবস্যা রাতে এবং সে খুব ভয় পাচ্ছিল, থমথমে অবস্থা, আশেপাশে কেউ নাই। তো সে দাঁড়িয়ে আছে এবং গিয়ে দেখতে পেয়েছে এরকম একটা জায়গা আছে যেখানে কিনা এরকম গর্তের মতো একটা হয়েছে। তো ওখানে তখন কেউ নাই, তুমি ওটার পাশে বসে অপেক্ষা করতেছেন। হুজুর যখন বসে কিছু একটা তো হবেই। একটু পরে সে দেখতে পেলো যে হ্যাঁ একটা লোক পুকুরের মাঝখানে যাচ্ছে না, সাইড দিয়ে ঘুরতেছে আর খুব মানে আগ্রহ সহকারে কি যেন একটা খুঁজতেছে। এরকম সময় সে ছোলা ছিটানো শুরু করলো আর লোকটাও যথারীতি ওগুলো খুঁটে খুঁটে নেওয়া শুরু করলো, খেতে শুরু করলো। তখন ও আস্তে 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 পুকুরের ভিতরে নামলো, নেমে ঠিকঠাক মতোই টুকিটা নিয়ে ফেললো, লোকটা আসলে টের পেলো না। তখন সে আরও বেশি কিছু ছোলা ওখানে ছিটিয়ে দিয়ে ও বাড়িতে চলে আসলো, সহি সালামতো সে চলে আসতে পারছে, কোনো প্রবলেম হয়নি রাস্তায়। এরপরে সে যেটা হচ্ছিল ওই টুপির ভিতর থেকে সে যা চায়, যেটা তার মনে যেটা চায় সেটা সে ওখানে চায় এবং কিছুদিন পরে তার সেটা পেয়ে যায়। এভাবে চলতে আসে, খুব ভালোই যাচ্ছে তার দিন। কিছুদিন পরে 6-7 মাস পরে তার মনে হলো তার আসলে মানে লোভ আরও বেড়ে গেছে, এখন সে আরও বড় লোক হতে চায়। তখন সে ওই হুজুরের কাছে আবার গেল, হুজুর আসলে আপনি তো আমাকে একটা বুদ্ধি দিছিলেন, তো এটাতে আমি সাকসেস হয়েছি, আমি আরও কিছু পেতে চাই। তখন হুজুর তাকে বললেন, দেখো বাবা এত লোভ ভালো না, তারপরেও তুমি যখন বলতেছো তো আমি তোমাকে একটা কথা বলতে পারি, বাট সেটা তোমার শোনার দরকার, তুমি বাসায় চলে যাও, তুমি যা পেয়েছো এতেই তুমি খুশি থাকো, কিন্তু সে নাচর বান্ধা সে নিবেই, হুজুর আপনি বলেন আমি পারবো। তখন হুজুর বললেন যে তোমাকে ওখানে আবার যেতে হবে, ওখানে যদি তুমি যাও এইবার তুমি তার মাথায় কিছু দেখতে পাবা না, ওর কোমরে একটা গামছা থাকবে, ওই গামছাটা তোমাকে নিয়ে আসতে হবে। হুজুর এটা প্রসেস কি? হুজুর একই কথা বললেন, প্রসেস এটাই, তুমি কিছু ভাজা জিনিস নিয়ে যাবা ছোলা জাতীয়, এটা নিয়ে ওখানে ছিটিয়ে দিবা, ও যখন বিজি থাকবে তখন তোমাকে এই কাজটা করতে হবে। তো যেহেতু এই ভদ্রলোক একবার গেছেন আর তার তখন সাহস অনেক বেড়ে গেছে, এইবার সে আর সাথে করে কিছুই নিয়ে যান নাই, তার ধারণা ছিল যে এটা খুব ইজি ব্যাপার, আমি খুব সিম্পলি নিয়ে চলে আসতে পারবো। তো উনি যে বসে আসেন ওই পুকুরের কাছে, এরকম সময় ওই লোকটা আবার আসছে, তার মাঝে আসলে একটা গামছা ছিল, তখন সে ছোলা টোলা কিছুই না, কিছুক্ষণ পরে নেমে ওই গামছাটা টাচ করছে, টাচ করার পরে সাথে সাথে ওই লোকটা তার দিকে ফিরে তাকায়, সে টের পেয়ে ফেলছে জিনিসটা যে কেউ তার গামছা ধরে টান দিছে। ফিরে যখন তার দিকে তাকাইছে তখন মানে লোকটার যে চেহারাটা, বেসিক্যালি সেটা কোনো মানুষের চেহারা ছিল না, তার চোখ দুটো আসলে কোনো মানুষের মতো দেখতে না, লাল লাল কিন্তু পুরাটাই লাল, ভিতরে কিছু নাই, মনে নাই চোখের, এবং মুখ আছে বাট মুখ মানুষের মতো না, খুব ভয়ঙ্কর একটা চেহারা। সেই লোকটা তার গলা টিপে ধরলো এবং সে জায়গাতেই তার মৃত্যু হয়ে গেল, তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে রাতে তো এই ঘটনা ঘটছে, কিন্তু কেউ জানে না যে আসলে সে কোথায় গেছে। সকালবেলা তার ওয়াইফ খোঁজাখুঁজি শুরু করছে, পুরা গ্রামে খুঁজছে, কোথাও পাওয়া যায় নাই। হঠাৎ করে সারাদিন খোঁজাখুঁজির পরে সন্ধ্যার সময় একটা সময় দেখা গেল যে বিলের মাঝখানের দিকে কারো দুইটা পা দেখা যাচ্ছে উপরের দিকে। যে সেই মানুষজন ওই পা দেখে তাকে টেনে বের করলো। বের করার পরে তার চেহারা দেখে চেনা যাচ্ছিল না, চেহারা বিকৃত হয়ে গেছে। তারপরে তার ওয়াইফ তাকে শনাক্ত করছে যে এটা আসলে তার হাজবেন্ড। কিন্তু ব্যাপারটা ছিল এটা যে পুকুরের ওখানে আসলে কোনো পুকুর ছিল না, বা তাকে মানে কেউ ডেবেও মাঠের নিচে ঢুকায় নেই। ব্যাপারটা এরকম ছিল যে পুকুরটা আসলে যতটুকু গভীর হওয়ার কথা ছিল ঠিক ওই বরাবরই মাটি চারপাশ দিয়ে এসে চাপা পড়ছে, এবং সেই সময় তার পা যতটুকু তার বডি থেকে গভীরতাটা যতটুকু কম ছিল তার পা এতটুকুই বাইরে ছিল। এটাই আসলে।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেশ কিছু এসএমএস অলরেডি চলে আসছে এবং সে এসএমএস পড়ে ফেলতে চাই। নির্জন আমাদের এসএমএস করেছেন বাগেরহাট থেকে এবং তার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা বাগেরহাটেরই ঘটনা ছিল। নাজমুল নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন এবং কালকে তাদের ম্যাথ এক্সাম এবং সেই ম্যাথ এক্সামের প্রস্তুতি তিনি নিচ্ছেন এবং আমাদের সাথেও রয়েছেন। সাইফুল হাতিরপুল থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমি ঘটনা শেয়ার করতে চাই, সো হেল্প মি। আমি তো বলেছি আমাদের একটাই উপায় আছে, আপনার আপনি ইমেল অ্যাড্রেসটা জানেন এবং সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আরও একবার আপনাদের মনে করে দিতে পারি, সেটি হচ্ছে bhootfm@radiofm.fm আমাদেরকে ইথিকা এসএমএস করেছেন এবং তিনি ভূতফম অনেক এনজয় করেন সেটা জানিয়েছেন। হৃদয় আমাদের এসএমএস করেছেন, জিজ্ঞেস করেছেন কেমন আছি, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। ড্রিম মেকার আমাদের পটুয়াখালী থেকে এসএমএস করেছেন, লিখছেন ভূতফম জোস যদি এসএমএসটা পড়ো। আচ্ছা, এসএমএসটা পড়লে ভূতফম জোস ফাইন। ইরফান আমাদের এসএমএস করেছেন চিটাগাং থেকে এবং তিনি বলছেন যে বাগেরহাটের ঘটনাটা দারুণ। প্রিয়াঙ্কা নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন যে কালকে এক্সাম এবং তারপরও তিনি ভূত এফএম শুনছেন বিকজ তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, বাট আপনার পরীক্ষা খারাপ হলে সেটা কিন্তু আমরা একেবারেই দায়ী না, আপনার সবচেয়ে বেশি জরুরি এখন হচ্ছে পড়াশোনা করা, সেটাই আমি মনে করি। এস কে আহার আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন শোভন, এসএমএস করেছেন আমাদেরকে ইকরাম, এসএমএস করেছেন মাহাপুর সিলেট থেকে আমাদেরকে, এছাড়াও আনু গাজীপুর থেকে এসএমএস করেছেন, শাকিল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শিশির চাপাই নবাবগঞ্জ থেকে, মোহাম্মদ নিয়াইমুর রহমান আমাদেরকে এসএমএস করেছেন মার্তা গাজীপুর থেকে, এছাড়াও আরিফ আমাদের এসএমএস করেছেন জসিম, এসএমএস করেছেন মিতু, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সিজাদ এসএমএস করেছেন, এশা গুলশান থেকে এসএমএস করেছেন এবং তিনি অনেক মানে অনেক ভয় পেয়েছেন এই মুহূর্তে। আহসান হাবিব আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন হিমেল, এসএমএস করেছেন সুমন, ডক্টর সারোয়ার মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি চয়ন, এসএমএস করেছেন জীবন, এছাড়াও দোলা রিপন সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:23 চলছে ভোটাফোন হান্ড্রেড বাই এয়ারটেল। আমি রাফেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। অলরেডি বেশ কিছু এসএমএস চলে এসছে, আমি এসএমএসগুলো তো পড়ে ফেলতে চাই। তেজগাঁও থেকে আমাদের আব্রাহাম এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে সেকেন্ড স্টোরিটা ফালতু ছিল, এসএমএসটা সাহস থাকলে পড়ে শোনান। আপনি এত সাহস নিয়ে লিখেছেন, আমাদের এত ভীত ভাবলেন কীভাবে চিঠি? আমার যেটা মনে হয় যে আপনার যে মতামত সেই মতামতটা আমরা খুবই ভালো চোখে দেখি এবং আপনাদের যা বলার আছে যে সমস্ত ঘটনা আমি অবশ্যই আপনারা বলবেন এবং আপনারাই সিলেক্ট করবেন কোন ঘটনা ভালো কোন ঘটনা খারাপ, কারণ আপনাদের এসএমএস এর ভিত্তিতে আমরা ঘটনাগুলো সিলেক্ট করে থাকি। আর আমি আপনি যে অনেক সাহসী সেটা বুঝতে পারছি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। আমাদেরকে সঞ্জনা এস এম এস করেছেন, লিখেছেন যে তার হাজবেন্ড ইউকে আজকে কথা বলেননি তিনি ভূত এফএম শোনার জন্য। আচ্ছা, তার মানে ইউকে তো থাকেন, তার সাথে কথা বলেননি, ভূত এফএম শুনছেন, ওকে। আরিফ আমাদেরকে রানীগঞ্জ থেকে এস এম এস করেছেন, লিখেছেন যে ভূত এফএম খুব এনজয় করছেন। আনামুল উত্তরা থেকে লিখেছেন যে ঘটনাগুলো ভালো লাগছে, এবং আর আমাদেরকে এস এম এস করেছেন কৌশিক মাহমুদ মিরপুর দুই থেকে এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি জুয়েল, নাফিস, সুপ্রি, রাকিব, পটুয়াখালী থেকে শুভ, বরিশাল থেকে আনাস আমাদেরকে এস এম এস করেছেন, টিপু আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন কি আরবো এটা বোধ হয় হবে, এবং আরবো আব্রো আব্রো এস এম এস করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকে অনেক প্রশংসা করছেন তিনি। ফাহা খুলনা থেকে এস এম এস করেছেন, তিনি অনেক অসুস্থ, হসপিটালে তিনি এই মুহূর্তে স্যালাইন নিচ্ছেন, তারপরে ভূত এফএম মিস করছেন না, আমি খুব দোয়া করি যে আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। এছাড়া আমাদেরকে ইয়াসিন এস এম এস করেছেন, মেঘা ঢাকা থেকে আমাদের এস এম এস করেছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন লিমন, এছাড়াও আরও অনেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আছেন, গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। আসলে অনেক ঘটনা জমে আছে যে ঘটনাগুলো পড়া হয় না, কিন্তু আপনারা পাঠিয়ে বসে আছেন, সুতরাং আমি আরেকটা ঘটনা এই মুহূর্তে পড়ে ফেলতে চাচ্ছি। আমাদের মাঝে আজকে তিনি উপস্থিত হতে পারেননি, বাট তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়ে দিয়েছেন, আমি পড়ে শোনাচ্ছি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করেই পড়ছি। হ্যালো রাসুল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, আমার নাম সুমন স্বপ্ন, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি আজ যে স্টোরিটা শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, তার নাম ফিরোজ, তার বাসা সিরাজগঞ্জের এনায়তপুর থানার খোকসাবাড়ি গ্রামে। ঘটনাটা তার এবং তার তিন ভাইয়ের সাথে ঘটেছে। তার বাসায় আমি বর্ণনা করছি, তার বাসাটা আমি এবং আচ্ছা তার ভাষায় আমি বর্ণনা করছি, আমি এবং আমার তিন ভাই ফেরদৌস, রেজাউল এবং বাবুল একসাথে আমাদের বাড়িতে শুয়েছিলাম। রাত তখন 2:30 এরকম হবে। ভাইয়েরা সবাই বাথরুমে যাবার জন্য উঠেছিল, তাই আমিও তাদের সাথে যাওয়ার কথা বলি। তারা আমাকে নিয়ে আমাদের বাসার পেছনের পুকুর পাড়ে যায়। বলে রাখা ভালো যে আমাদের বাড়িটা প্রায় 5 বিঘা জমির ওপর। বাসার পেছনে একটা বিশাল পুকুর আছে এবং পুকুর পাড়ে বিভিন্ন গাছে ভরা। সেখানে ছিল একটা পুরাতন আমলের বিশাল শিমুল গাছ। আমরা চারজন ওই শিমুল গাছের কাছে গিয়ে দাঁড়াই, কারণ রাতের বেলায় পুকুরে মাছ চুরির ভয় ছিল। এমন সময় একটা বিকট শব্দ শুনতে পেলাম। আমি পুকুরের দিকে তাকিয়ে দেখলাম শিমুল গাছ থেকে একটা বিশাল বড় কিছু পানির ওপর ঝাঁপটে পড়ল। সেটা দেখে অনেকটা গরুর আস্ত ভুঁড়ির মতো অন্ধকারে হালকা হালকা দেখা যাচ্ছিল। আমরা সবাই জিনিসটা খেয়াল করলাম যে সেটা আমাদের দিকে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই দিকে আসছিল ভেসে ভেসে। তখন আমরা অনেকটাই ভয় পেলাম, কিন্তু আমাদের মাঝে রেজাউল ভাই, তার খুব সাহস ছিল এবং সে সবাইকে বলল যে ভয় না পেতে। তারপর আমরা পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে গেলাম। ভয়ের বিষয় সেটাই যে বস্তুটি আমাদের ফলো করতে শুরু করলো এবং আমাদের আমরা যে পাড়ে ছিলাম সেই পাড়ে আসলো। তখন আমরা আরেক পাড়ে গেলাম, কিন্তু সেই একই ঘটনা ঘটল। তখন রেজাউল ভাই আমাদের বলল যে পুকুর পাড়ে ছোট ছোট যে গাছগুলো ছিল সেগুলো সোজাভাবে দাঁড়িয়ে রাখার কারণে যে বাঁশ ছিল সেগুলো হাতে নিতে। আমরা সবাই বাঁশ হাতে নেই এবং ওই বস্তুটাকে আঘাত করার জন্য তৈরি হই। এমন সময় ননি গোপাল নামে এক হিন্দু লোক আমাদের কাছে আসেন। তার বাসা পুকুর পাড়েই ছিল। সে আমাদের পুকুর দেখে দেখাশোনা করতো আর কি। সে আমাদের দেখে বলল যে এত রাতে এখানে কি করছো? রেজাউল ভাই এই ঘটনাটি ননি গোপাল কাকাকে বলল। কাকা তখন আমাদেরকে থামিয়ে দিয়ে দিল এবং সে বলল যে যে বস্তুটা কি ওইটা শিমুল গাছ থেকে, বস্তুটা কি শিমুল গাছ থেকে পড়েছে? মজার বিষয় এই যে কাকা কিভাবে জানলো যে ওই বস্তুটি শিমুল গাছ থেকে পড়েছে? রেজাউল ভাই কিন্তু তাকে ওটা মানে বলেছিল না। কাকা আমাদের বাড়িতে পৌঁছে দিল আর বলল রাতে কখনো ওই শিমুল গাছের নিকট যাবে না। প্রতিদিন সকালে কাকা আমাদের বাসা পরদিন সকালে কাকা আমাদের বাসায় আসলো এবং বলল যে ওই গাছে অনেক খারাপ আত্মা আছে যারা কিনা মানুষের অনেক ক্ষতি করতে পারে। তারপর আমরা কাকার কাছে শুনি যে গাছের একজন লোক অনেকদিন আগে গাছে উঠেছিল এবং সে প্রথম ডালে দাঁড়িয়েই নিচের দিকে তাকিয়ে দেখে সবকিছু অন্ধকার, বাট ওপরে সব কিছু দেখা যায়, অর্থাৎ নিচে কিছু দেখা যাচ্ছে না, নিচে পুরোটা অন্ধকার গাছের নিচে এবং ওপরে ঠিক সবকিছু ঠিকঠাক। এই গাছের রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। আমি ঘটনাটি পড়ে শুনলাম এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আশা করছি যে স্টুডিওতে যারা আসতে চান তারাও, তাদের কাছেও এরকম ঘটনা রয়েছে, যারা এরকম ঘটনা পাঠাতে চান বা যারা আমাদের অডিও ক্লিপ পাঠাতে চান তাদের কাছে অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। শুরুতেই জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপরে প্লিজ আপনি আপনার ঘটনাটি শুরু করবেন।
আমি আনিল আহমেদ, আমি আসছি কাঠমান থেকে। তো আমি এখন যে স্টোরিটা বলবো, এটা আমার তিনটে ফ্রেন্ড ছিলাম ওখানে। তো এটা শুরু হয় 2008-এ। তো আমি আর আমার এক ফ্রেন্ড এজাজ সন্ধ্যার দিকে বের হয়েছি আমরা আড্ডা দিব। আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল তাসনিম, ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না। তো আমি আর এজাজ ডিসাইড করি যে আমরা এখন তাসনিমের বাসায় যে ও খোঁজে নিয়ে আসবো কী অবস্থা, এতদিন নাই কেন। তো আমরা বাসায় যাই, যাওয়ার পর দৌড়ে যখন নক করলাম, তাসনিম এসে বলে যে দোস্ত তোরা ছাদে যেয়ে বস, আমি আসতেছি। তো আমরা ছাদে চলে যাই। ওর ছাদ ছিল হচ্ছে এক সাইডে কিছু টব রাখা, টবে গাছ টাছ, অ্যান্ড আরেক সাইডে একটা পানির কল আছে, আর মাঝখানে কিছু ইট টিট রাখা ছিল কনস্ট্রাকশনের জন্য। তো আমরা ইটের উপর বসে আড্ডা দিচ্ছি। তো একটু পর টাস্টিং এসে জয়েন করা আমাদের সঙ্গে। তো আমরা আড্ডা দিচ্ছি, একটা পর্যায়ে আমরা ডিসাইড করি যে আজকে রাতে আমরা এখানেই থাকবো, সারা রাত আড্ডা টাডা দিবো, তারপর সকাল হলে চলে যাবো। তো টাস্টিং একটু পর নিচে চলে যায় আমার জন্য খাবার আনার জন্য। তো একটা বক্সে করে সে আমায় নিয়ে আসে আর দুটো চামচ নিয়ে আসে। তো আমার দিকেও ডিনার করতে চলে যায়। আমি আর এজাজ ওই ইটগুলোর উপর বসে সে আমাটা খাচ্ছি। তো হঠাৎ করে আমি খেয়াল করি আমার পিছনে কে যেন হাঁটতেছে, একদম স্পষ্ট আমি শুনতেছি, কারণ তখন অনেক রাত আর আশপাশে একদম নিশ্চুপ, আমি শুনতে পাচ্ছি শব্দ। আমি ফার্স্টে ওরকম কেয়ার করলাম না, খেয়ে যাচ্ছি। তো একটু পর আবার শব্দটা হয়, শব্দটা আবার আস্তে আস্তে আমার লেফট সাইডে এসে থামে আমার গায়ের সঙ্গে একদম। তো আমার সমস্ত রকম দাঁড়িয়ে যায় শব্দটা শুনে। তো আমি এলের দিকে তাকাই, দেখি ওরও আমার দিকে তাকাই আসে। ওকে জিজ্ঞেস করার পর বললো ও শব্দটা শুনছে, আবার আমার পাশে এসে থামলো, সে শব্দটা শুনতে পেয়েছে। তো এরপর যা হয় আমরা শুনতে পাচ্ছি শব্দ, একবার এ সাইডে শব্দ হচ্ছে, আবার ওই দিকে শব্দ হচ্ছে। তো এখন হঠাৎ করে হলো কি, পানির কলটা থেকে হঠাৎ করে পানি পড়তে থাকলো, আমরা দুজনই স্পষ্ট শব্দ শুনছি পানি পড়তেছে। ততক্ষণে আমাদের খাওয়া শেষ, আমি আর এজাজ গেলাম হাত ধুবো। তো যেয়ে দেখি কিসের পানি পড়তেছে, পুরো জায়গাটা একদম খটখটে শুকনো, এবং আমরা দুজনে মিলে ওই কলের চাবি একটা ফোঁটাও ঘোরাতে পারি না, কলটা নষ্ট। তাসনিম আসার পর ওকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই এরকম হয়েছে, পানি পড়তেছিল শব্দ শুনলাম কল তো ঘোরাতে পারলাম না। তখন ও আমাদের যেটা বলে যে এই কলটা প্রায় 2-3 সপ্তাহ ধরে নষ্ট। আমরা একটু অবাক হলাম, তারপর তাসনিমকে সব খুলে বললাম এরকম পায়ে হাঁটা শব্দ পাইছি, এরকম পানি পড়ছে, কী ব্যাপার ভাই। তখন ও আমাদের যেটা বলে ওর সাথে এরকম প্রায়ই হয়, উল্টাপাল্টা সব দেখে বা তারপর আবার চলে যায়। তো এরপর যেটা হয়, ওর সিঁড়িঘরের উপর পানির ট্যাঙ্কে ওখানে বসার একটা ব্যবস্থা করা আছে, সিঁড়িতে উঠতে হয়। তো আমরা ওখানে উঠি, অনেকক্ষণ হাসাহাসি করতেছি, আমরা একটু বিদ্রুপি করছি। তো যাই হোক, একটু পর তাসনিম পাগলের মতন হাসি শুরু করে, আউট অফ নোহোয়ার, কোনো রিজনে কোনো কিছু নেই, পাগলের মতন হাসতে থাকে। সে হাসতে হাসতে সে হঠাৎ করে বলে দোস্ত আয় আমরা এখন ছবি তুলবো। আমি একটু বিরক্ত হই, কারণ এই রাতের বেলা অন্ধকারের মধ্যে ছবি তুলবো, আমাদের কারো কাছে তো যে মোবাইল আছে ফ্ল্যাশ লাইটও নাই, কীভাবে ছবি উঠবে। তো তাসনিম বলছে না তুলবো তো। আমি একটু বিরক্ত হই, বিরক্ত হয়ে ওর দিকে পিঠ দিয়ে বসি, পিঠ দিয়ে বসে আমি সিগারেট ধরাবো। তো সিগারেট ধরাচ্ছি, তো এই সময় ও হঠাৎ করে আবার সে হাসিটা শুরু করে পাগলের মতন। হেসে সে এবার সে এজাজকে বলতেছে দেখ দোস্ত ওর ছবি তুলছে, দেখ কিরকম চেহারা আসছে। তো আমি একটু অবাক হই, আমি ওর দিকে পিঠ দিয়েছিলাম ছবি তুলছে, আচ্ছা যাই হোক আমি দেখি। তো ছবিটা যখন দেখলাম আমার ফেসটা আসছে একদম গোল গাল, গাল দুটো ফোলা একদম লাল দুটো গাল, অ্যান্ড আমার নাকটা এই মতো, আমার চোখ দুটো একদম লাল, আমার দাঁতগুলো আঁকা বাঁকা বিশাল লাল, আমি হাসতেছি। অল অফ এ সাডেন আমি খেয়াল করলাম আমার মুখে তো এখনো সিগারেট, অ্যান্ড আমি তোর দিকে পিপ দিয়ে বসেছিলাম, তাহলে ও আমার ছবি কিভাবে তুলল। আমরা সবাই ভয় পেয়েছি যে কি হলো, পানির ট্যাঙ্কিটা নিচে একটু খালি স্পেস ছিল, এজাজ তখন এটা ভিতর ঢুকে বসে আছে। তো হঠাৎ করে বললো দোস্ত দেখ 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 ওখান থেকে কি উঠতেছে। তো আমি বসেছিলাম একদম রাইট সাইডে, তো আমার নিচে ছিল রোডটা, মানে বাসা ওখানটা শেষ। আমি দেখতেছি আমাদের পাশ থেকে একটা বাস
উঠে আমাদের মাথার প্রতি সুন্দর উড়ে আমাদের লেফট সাইডে চলে গেল। আমরা তিনজনে এই জিনিসটা দেখি, আমরা হতবাক হয়ে যেটা কি হচ্ছে। ঠিক তখনই আমি যেটা দেখি, কাপড়, কালো কাপড় ছেঁড়া, বাতাসে উঠতেছে, আমার ডান সাইড থেকে উড়ে সে এটা আসছে, এসলো, এসে আমাদের পাশে একটা রাউন্ড দিল, রাউন্ডে চলে গেল। এরপর আমরা তিনজনই দেখতে পাচ্ছি একটার পর একটা সেই কাপড় আসতেছে, এসে আমাদের পাশে কিছু থেমে থাকতেছে, কিছু উঠতেছে, আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। ঠিক তখনই কে যেন সিঁড়িঘর দরজায় জোরে জোরে সাউন্ড করতেছে, অ্যান্ড বলতেছে তাসনিম এখনই নিচে নেমে আসো। তো তখন আমরা একটু সাহস করে দ্রুত নিচে নেমে আসি, দরজা খুলে দেখি তাসনিমের আম্মু উঠে এসেছেন, অ্যান্ড উনি বলতেছেন যেটা, বাবারা তোমরা এখনই নেমে আসো ছাদ থেকে, আমি তোমাদের নিয়ে ভয়াবহ দুঃস্বপ্ন দেখতেছি এই ছাদে, তোমরা এখনই নেমে আসো। আমরা আর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই, নেমে ওর ড্রয়িং রুমে বসি। তখন ফজরের আজান দেয়, তো আমরা ডিসাইড করি আমরা নামাজ পড়ে ফেলবো। তো আমরা তিনজনে একে একে গোসল করি, গোসল করার পর আমি আর তাসনিম নামাজে দাঁড়িয়েছি, আর এই যে ড্রয়িং রুমে বসেছিল, ওদের ড্রয়িং রুমের এক পাশে একটা ব্যালকনি, আর ব্যালকনির ডোরটা হচ্ছে গ্লাসের ডোর, স্লাইডিং ডোর। আমার নামাজ অলমোস্ট শেষ, আমি সালাম ফিরে এলাম মাত্র, ঠিক তখনই শুনি কে যেন ড্রয়িং রুমের একটা কিছুতে গায়ের জোরে থাপ্পড় মারলো গ্লাসের মধ্যে, থর থর করে কাপার শব্দ বলতে আমরা এখান থেকে পাচ্ছি। আমি সালামটা ফিরে দৌড় দিয়ে গেলাম, যে দেখি এজাজ একদম ছোট মোটো হয়ে সোফার মধ্যে ভয় পেয়ে সে বসে আসে, অ্যান্ড সে আমাদেরকে যেটা বললো যে ও যখন বসেছিল কে যেন ওর নাম ধরে ডাকতেছিল, ও সাড়া দেয়নি, তারপর সেই বারান্দার দরজাকে যেন গায়ের জোরে থাপ্পড় মারে, অ্যান্ড আমরা তো কাঁপতেই দেখছি দরজাটা কাঁপছিল। আমরা একদম হতবাক হয়ে যাই, আমরা বুঝিনি কি হচ্ছে এটা। পরের দিন মানে সকাল হয়, আমরা যে যা বাসা চলে যাই। তো আমরা ফার্স্টে মনে করছিলাম কাহিনী এখানে শেষ, যা দেখছি দেখছি অ্যান্ড ইটস ডান, বাট এটা ওরকম ছিল না। এরপর যা হয়, আমরা তিনজনই সবসময় একটা ডিস্টার্বের মধ্যে থাকতাম, দেখা যেত আমাদেরকে কেউ ডাকতেছে আউট অফ নোয়ার, কেউ কোথাও নেই ডাকতেছে, কানে কাছে সে চিল্লায় উঠতেছে। অ্যান্ড আমি অন্য যেটা দেখতাম, আমরা যত বাসায় চেঞ্জ করছি, যত জায়গাতেই গেছি, এই যে কালো কাপড় আমি দেখছিলাম সবসময় আমি দেখতাম রাত দুটা তিনটার দিকে আমার জানলার সামনে দিয়ে উড়ে উড়ে যেত একটার পর একটা, অ্যান্ড আমি আতঙ্কে সারা ঘুমাতে পারতাম না। অ্যান্ড আমি যখনই ঘুমাই আমি দুঃস্বপ্ন দেখি। এর মধ্যে আমরা বাসা চেঞ্জ করে কলাবাগানে চলে আসি, কলাবাগানে বাসাতে উঠি, রাসুলভাই যেটা আমি বলছিলাম লাস্ট মিটে, ওই বাসা আমরা প্রচুর দুঃস্বপ্ন দেখতাম, আমরা সবাই ভয়াবহ সব স্বপ্ন দেখতাম। অ্যান্ড আমি বেসিক্যালি যা দেখতাম সবই ভয়াবহ, তো একটা জিনিস আমি প্রায়ই দেখতাম, সেটা হচ্ছে রাতের বেলা কেউ আমাকে একটা রোড ধরে টেনে নিয়ে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে আশেপাশে বাড়িঘর ভরা, কিন্তু হ্যাঁ রাস্তার মানে ব্যাপারটা হচ্ছে কি, মনে হচ্ছে আমাকে উড়ে নিয়ে যাচ্ছে কেউ টেনে একদম অনেক স্পিডে। তো রাস্তার শেষে একটা বাঘ ঘুরে, বাঘের ওখানে মানে টার্নিং পয়েন্ট যেটা, একটা বিশাল একটা ব্লু কালার একটা গেট, গেটের ভিতরে একটা কবরস্থান। তো আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, আমাকে কবরে নামানো হয়। তখন আমি যে ডিফ্রেন্ডে কথা বললাম, তাসনি এবং এজাজ, ওরা দুজন দাঁড়িয়েছিল এবং আরো দুটো লোক ছিল, ওদেরকে আমি চিনি না, যাই হোক, আমাকে কবরে নামানোর পর ওরা জানাজে পড়ে, জানাজে পড়ে আমাকে মাটি দিয়ে চলে যায়। এই স্বপ্ন আমি বেশ কয়েকবার দেখি, বেশ কয়েকবার। তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল শান্ত, ও একদিন আমাকে এসে বললো, দোস্ত চল একটা কাজ করি, আমরা সিলেটে যাই, ঘুরে আসি। তখন আমার একটু মন টন খারাপ, কারণ এভাবে হচ্ছে তো আমি খুবই সমস্যা ছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, তো হা মানে ঘুরে আসি কোথাও থেকে। তো আমি আমার দুই ফ্রেন্ডকে বলি, এজাজ এবং তাসনিমকে, দোস্ত চল আমরা সিলেট যাই, ঘুরে আসি, তো প্ল্যান ওইভাবে যাব। আমরা যাই, রাতের বেলা ট্রেনে উঠি, আমরা প্ল্যান করছিলাম আমরা যাবো জাফলং, সিলেটে জাফলংয়ে যাবো, ওখানে নদীটার ওখানে যে ঘুরবো। তো ট্রেনটা মধ্যরাতে এসে থামে শ্রীমঙ্গল স্টেশনে। তো হঠাৎ করে আমরা ওই তিন ফ্রেন্ড ডিসাইড করি যে না আমরা শ্রীমঙ্গলেই নেমে যাবো। তো শান্ত ফার্স্টে রাজি হয় না, বাট আমরা জোরে জোর করে নেমে যাই। নামার পর তখন ঘড়িতে এক্সাক্টলি চারটা বাজে, আমরা কিছু ছবি টবি তুলি, আর ছবিগুলো একটু অন্যরকম আসে, কিছু কিছু ছবিতে দেখা যায় আমরা তো চারজন চার হাইটের, ওখানে ছবি আসছে আমাদের চারজনের একই হাইট, আর অনেক ভয়াবহ ব্যাপার আছে। বা যাই হোক, এরপর যেটা হয়, আমরা স্টেশন থেকে বের হই, বের হয়ে তখন কোনো ট্রান্সপোর্ট কোনো কিছু নাই, কোনো রিক্সা টিক্সা কিছু নেই। তো হঠাৎ করে একটা রিক্সাওয়ালা আসে, এসে আমাদেরকে এক্স্যাক্টলি শুদ্ধ বাংলায় বলে, ভাইয়া আপনারা কোথায় যাবেন, আমি আপনাদেরকে নিয়ে যাবো, আপনি বলেন। এক্স্যাক্টলি এভাবে আমাদেরকে বলে। তো আমরা একটু অবাক হই, কারণ শ্রীমঙ্গলে রাতের বেলা একটা রিক্সাওয়ালা এসে শুদ্ধ বাংলা বলছে। যাই হোক, আমরা উঠে পড়ি, সে আমাদের চারজনকে নিয়ে খুবই দ্রুত টেনে নিয়ে যায়, খুবই দ্রুত, মনে হচ্ছিল আমরা উঠতেছি বাতাসে, এত দ্রুত সে টেনে নিয়ে যায় রিক্সা।
একটা মোড়ে নিয়ে আসে, মোড়ের ওখানে একটা মার্কেটের মতন, ওটার উপরে হোটেল। তো আমরা হোটেলে উঠি, উঠে একটা রুম নেই, ছাদের মধ্যে রুমটা, ওখানে তিনটা চারটা রুম ছিল। আচ্ছা আমি ফার্স্টে বলিনি, তখন ওই ফ্লোরটা পুরো খালি, কেউ নেই, শুধু আমরা এই একটা রুমে আমরা যে কজন আছি। তো রুমটা ছিল একটা ডাবল বেড, একটা টেবিল, একটা সিঙ্গেল বেড, তারপর একটা টেবিল, পিছনে একটা খালি একটা স্পেস, পিছনে ছোট্ট একটা। তো আমি শুয়ে পড়ি, কারণ আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম। শোয়ার পর আমি সেই দুঃস্বপ্নটা আবার দেখি, এক্স্যাক্টলি সেমভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, অ্যান্ড শেষ মাথায় সেই ব্লু গেট, গেটটা খুলে যায়, আমাকে কবরে নামানো হয়, আমার ফ্রেন্ড দুজন আর ওই দু লোক জানাজা পড়ে, পরে আমাকে রেখে চলে যায় মাটি দিয়ে। এবার যেটা দেখি, পরের দিন আমার বাবা মা আসেন আমার কবর জড়ো করতে, তো তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তো ভেঙে দেখি আমার ফ্রেন্ডরা তখন ফ্রেশ হচ্ছে, উঠে গেছে অলমোস্ট। তো যাবো, যাচ্ছি আমরা, তারপরে আমরা ডিসাইড করি আমরা এখন বাইরে চলে যাব। তো আমরা বের হয়ে যাই, আমরা যাবো লাউয়া ছড়া, যাবো সিলেটের লাউয়া ছড়া সিমাগর। তো লাউয়া ছড়া বনটা ক্রস করে আমরা সামনে হাঁটতে থাকি, রেলটা ক্রস করার পর ওখানে একটা মসজিদ পড়ে, মসজিদের পর একটা রানীর বাড়ি আছে, ইংল্যান্ডের এক রানী ছিলেন সম্ভবত, কাঠের একটা বাড়ি। তো এটা ক্রস করে আমরা সামনে যেতে থাকি, আমরা প্রায় অলমোস্ট দু ঘন্টা মতন হাঁটি, অলমোস্ট প্রায় দু ঘন্টা হেঁটে কিছু চা বাগান ক্রস করি। তো ক্রস করার পর একটা ছোট একটা বাড়ি মতন ছিল, কুড়ো ঘরের মতন, ওখানে একটা মহিলার কিছু বাচ্চা বসেছিল, মহিলাটা কিছু একটা রান্না করতেছিলেন। তো আমরা মহিলার কাছে গিয়ে বলি আমাদের একটু পানি দেন, পানি খাবো। তো পানি খাই, খাওয়ার পর আমরা লেফট দিকে একটা রোদ্র যাওয়া স্টার্ট করি, তখন মহিলাটা দৌড়ে আসে আমাদেরকে বলে যে ভাইয়া ওইদিকে যাবেন না, একটা প্রাইভেট এরিয়া, ওখানে যাওয়া নিষেধ, ওখানে ক্ষতি হবে। তো আমরা কেয়ার করলাম দূর, আমরা চলে যাই। তো কিছু দূর যাওয়ার পর একটা গেটের মতন ছিল, জাস্ট গেটটা কি অনেক পুরনো, একদম ধ্বংস প্রায়, দুটো থাম্বা দাঁড়ায় আসা, কিছু কাটাতা। তো আমরা গেট দিয়ে ঢুকি, ঢুকার পর হাতে ডানে একটা পাহাড়, মোটামুটি বড় পাহাড়, আমরা পাহাড়ের উপর উঠি। তো উঠে আমরা ছবি টবি তুলতেছি, হঠাৎ করে খেয়াল করি আমি একটা বৃদ্ধ লোক বসে আছে, টাক মাথা আর একটা পাঞ্জাবি পরা। সে হঠাৎ করে আমাদের উদ্দেশ্য করে বলে, তোমরা এখানে কেন আসছো, এটা তো তোমাদের আসার জায়গা না, তোমাদের তো ক্ষতি হবে, তোমাদের অবশ্যই ক্ষতি হবে, আর অনেক কিছু বলে। আমরা তখন ক্যাব করে নিই। তো হঠাৎ করে শান্ত চিৎকার দিয়ে আমরা ডাকি, দোস্ত এদিকে আয়, আমি শ্বাস নিতে পারতেছি না। তো আমরা তিনজন দৌড়ে ওর কাছে যাই, তো ও তখন হাঁপাচ্ছে, একদম শ্বাস নিতে পারতেছে। তো তাড়াহুড়ো করে ওকে আমরা ধরাধরি করে নিছি নামি। আমরা যেই গেটটা ক্রস করি, ওই যে যেই দুটো থাম্বা ছিল, সাথে সাথে ও একদম ঠিক হয়ে যায়, একদম শ্বাস করে সব কিছু চলে গেছে, পুরো ভালো মানুষ। এখনও বলতেছে, দোস্ত আমি আর সিলেটে থাকবো না, আমি ঢাকা চলে যাবো। তো আমরা তখন চলে আসতেছি, আমাদের যাওয়ার সময় যে রাস্তাটা আমাদের দুই ঘন্টার উপর লাগছে, ওটা আসার সময় এক ম্যাক্স আমাদের 20 মিনিটসের মতন লাগছে। আমরা বুঝলাম না কীভাবে এত তাতে আমরা চলে আসলাম। তারপর আমরা হোটেলে আসি, হোটেলে এসে প্র্যাকটিক করে ওকে বাস স্ট্যান্ডে নিয়ে যাই। তো ও হানিফে বাসে চলে আসবে, যখন ওকে আমরা বাসে উঠাচ্ছি, একটা লোক আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল। তো বাস ছেড়ে দেয়, আমি কেকনে চলে আসছি হোটেলে। আর যখন আমরা আবার হোটেলে ব্যাক করি, তো তখন যেটা হয়, আমরা ফিল করি যে আমরা রুমে আরও অনেকে আছে, অ্যান্ড আমরা ফিসফিস শব্দ শুনতেছি আমরা সবাই। তো তখন যেটা হয়, আমি অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে, আমার খুবই খাপ লাগে, মনে হয় যে আমার শরীরে অনেক ওজন বেড়ে গেছে, আমি উঠতে পারতেছি না। তো তখন আমি ফ্রেন্ডকে বললাম, দেখ ভাই আমার তো খুব খারাপ লাগতেছে, আমি কি করবো। তো আমাকে সাজেশন দেয় যে তুই শুয়ে পড়, শুয়ে রেস্ট নে। তো আমি শুয়ে পড়ি। তো হঠাৎ করে চোখ খুলে দেখি আমি রুমে একদম লাইট নাই, অ্যান্ড ওয়াশরুমে লাইটটা ছাড়া, আমার মুখের উপর একটা ফেস, লাল, একদম লাল চোখ, সে গরম নিঃশ্বাস ছাড়তেছে, অ্যান্ড আমাকে সে বলতেছে তুই তো আছিস, অ্যান্ড আমি তখন বিছানা থেকে একটু নড়তে পারতেছি না। তো এই টাইমে ঠিক এই এক্সাক্টলি ওই টাইমটা দরজা খুলে যায়, তাসনি মনে ঢোকে, অ্যান্ড সঙ্গে সঙ্গে সমস্ত লাইটের জন্য ওঠে, ওখানে কোনো মানুষ নেই। আমি তখন ধর করে বেড থেকে উঠি, উঠে জিজ্ঞেস, দোস্ত এজাজ করি, এজাজ করি। ও বলে এজাজ তো রুমে ছিল, আমরা এজাজকে খুঁজে পাচ্ছি না। তো তখন দেখি যে সিঙ্গেল বেডটা ছিল, ওই টেবিলের পিছনে এজাজ বসে আছে, মাটিতে বসা, ওয়ালে হেলান দিয়ে ও সিলিংয়ের দিকে তাকায় আসে, ওর চোখে একদম শূন্য দৃষ্টি। ওকে আমরা যতই ডাকতেছি, ও নড়াচড়া করে না, কিছুই করে না। তো এর মধ্যে যেটা হয়, আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, আমি একদম নড়াচড়া করতে পারতেছিলাম না। তারপর আমি শুয়ে বসি, তাসনিম আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, তখন সে আমার শরীর মালিশ করা শুরু করে, ও তখন ভয় পেয়ে যায় এটা কি হলো। হঠাৎ করে তখন এজাজ কথা বলে ওঠে তাসনিমকে, সে বলে, তাসনিম তুই এখনই ওকে নিয়ে যা, আপনার ওর ভয়াবহ ক্ষতি হবে, তাড়াতাড়ি নিয়ে যা, আমি ঠিক আছি, আমার ব্যাপারে চিন্তা করছি, তোরা যা। তো আমরা সঙ্গে সঙ্গে নেমে যাই, তখন আমার এত খারাপ অবস্থা, ওর ব্যাপারে চিন্তা করার মতন অবস্থা আমার ছিল না। আমি তাসনিম নিচে নেমে যাই, নিচে নেমে একটা ডাক্তারখানায় যাই, ওখানে একটা ডাক্তার ছিলেন ফার্মেসির মতন। তো ডাক্তার আমার হার্টবিট চেক করে দেখলেন আমার হার্টবিট 200-210, তো আমরা খুব ভয় পেয়ে যাই। তো এরপর যেটা হয় আমরা সঙ্গে সঙ্গে ডিসাইড করে আমরা চলে আসবো, তারপর আমরা বাসে চলে আসি। আমাদের বাস ছাড়ে এক্স্যাক্টলি 7টায়, বাট আমরা শ্রীমঙ্গল থেকে বাসায় আসছি, আমি এক্স্যাক্টলি 10:10 আমি আমার বাসায় ঢুকছি সেই কলাবাগান। শ্রীমঙ্গল থেকে আমরা ঢাকা চলে আসছি 3 ঘন্টার মধ্যে। তো এটাই ছিল আমার স্টোরিটা।
আপনি মনে হয় ওই জায়গাটা গিয়েছিলেন যেটা আপনি স্বপ্নে দেখেন, তাই না? ওই মাঝখানে
এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে যে সিলেটের যে ব্যাপারটা হয়, আমাকে ট্রেনে রিক্সা যখন আমি যাচ্ছি তখন এই সেম জিনিসটা আমি স্বপ্নে দেখছি, যে আমাকে টেনে টেনে এই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড যে আমি ব্লু গেটটা দেখি এটা ক্রস করেই ছিল সেই হসপিটালটা, যেখানে মানে যে ডাক্তারের সঙ্গে চেক করি এটাই ছিল সেই প্লেস। অ্যান্ড এক্স্যাক্টলি এভাবে আমি দুঃস্বপ্ন দেখি। বাট তারপর যাই হোক চলে আসি আমরা, আল্লাহর রহমতে বেঁচে যাই। এটা ছিল রাসেল ভাইয়ের স্টোরিটা।
ওকে, স্বপ্নের সাথে যখন বাস্তবের কোনো মিল পাওয়া যায় তখন আসলে ব্যাপারটা অনেক বেশি ভয়ঙ্কর এবং আসলে বেশ মানে ঘটনাটা বেশ বড়। এবং আপনারা যারা শুনলেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আপনার কোনো একটা জিনিস স্বপ্ন দেখছেন, স্বপ্ন আমরা সবসময় কোনো সময় পাত্তা দিই না, কিন্তু সেটা বাস্তবের সাথে মিলে গেলে ঝামেলা। এবং আমি দেখতে পাচ্ছি যে জয় লিখেছেন যে কালো কাপড়ের গল্পটা অসম, মানে উনি বলছিলেন আসলে যে জানালার পাশ দিয়ে একের পর এক তিনি কালো কাপড় উড়ে যেতে দেখেন। হ্যাঁ, এটা আসলে মানে আমার কাছে শুনে বেশ আজব লেগেছে আর কি, যে আপনি যদি হঠাৎ করে ঘুম ভেঙে উঠে যদি এরকম কোনো দৃশ্য দেখেন, কালো কাপড় হোক আর সাদা কাপড় হোক আর লাল হলুদ কমলা যাই হোক না কেন, সেই মানে কিছু যদি আপনি উড়ে যেতে দেখেন এরকম ভাবে আপনার কাপড়ের মতো কিছু একটা, আপনার কাছে বেশ ভয়াবহ লাগবে, এটা খুব স্বাভাবিক। কৌশিক আমাদের মিরপুর 2 থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন তিনি নিয়মিত ভূত ফিল্ম শোনেন, আজকে তিনি একা শুনছেন, হালকা ভয় লাগছে। আচ্ছা, হ্যাঁ, তার সোহাগ আমাদের এসএমএস করেছেন ফরিদপুর থেকে এবং তিনি বলেছেন তিনি অনেক কষ্ট করে কিছু ঘটনা কালেক্ট করেছেন নেক্সট উইকের জন্য, পাঠিয়ে দিন আমাদের কাছে, আশা করছি যে আমরা পড়ে শোনাতে পারবো বা আপনি এখানে এসে উপস্থিত হয়ে পড়ে শোনাবেন আমাদেরকে। রীতিনা এর নামটা কি হবে আমি ঠিক জানি না, মানে উচ্চারণটা কি হবে আর কি, বাড্ডা থেকে লিখেছে যে গাইজ কুড ইউ প্লিজ রিড মাই টেক্সট টু প্রুভ মাই মম যে আমরা এসএমএস পড়ি আর কি। হ্যাঁ, আমি এসএমএসটা পড়ে ফেলার আশা করছি যে আপনার মা উনি এখন নিশ্চিত হয়েছেন যে আমরা আসলে এসএমএস পড়ি। ঈশিতা আমাদের এসএমএস করেছেন মাতুয়াইল থেকে এবং তিনি বলছেন ভাইয়া আমি এবং আমার হাজব্যান্ড মাহবুব শুনছি, খুব ভালো লাগছে। জাকারিয়া আমাদের এসএমএস করেছেন এবং তার সঙ্গে রয়েছেন টনি, তুমন এবং তারা সবাই কুষ্টিয়া থেকে আমাদের এসএমএসটি করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন রূপগঞ্জ থেকে এসএমএস করেছেন, হাশিম শ্রীদার থেকে আমাদের এসএমএস করেছেন, বিদ্যুৎ ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন, ডিজে লিঙ্কন চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, মিস মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে এসএমএস করেছেন, হাউ আর ইউ রাসেল ভাই, আমি আমার ওয়াইফ সোনিয়া একসাথে ভূত ফিল্ম শুনছি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফাহাদ বাড্ডা থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফাহাজিটা লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে নাসিম রসুলপুর থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মহসিন শিরোমণি খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে সানি 69 বোর্ডবাজার থেকে এবং আজকের ওয়েদারটা যে পারফেক্ট ভূত এফএমের জন্য সেটা তিনি বলেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন মিতু ইস্কাটন থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বার। আমরা বলি যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে একজন সেলিব্রিটি থাকেন, এখন পর্যন্ত সেটা হয়ে আসছে আর কি বেশ কিছুদিন ধরে। আজকে সেরকম একজন সেলিব্রিটি রয়েছেন আর তিনি আপনাদের সবার পছন্দের ফেরদৌস ওয়াহিদ। আপনারা সবাই তাকে খুব ভালোভাবে চেনেন এবং এবং আপনারা সবাই তার নাম জানেন এবং সেই বিখ্যাত গান মামুনিয়া মামুনিয়া সহ আপনারা অনেক 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 মানে ভালো ভালো গান তিনি আমাদের উপহার দিয়েছেন এবং আমাদের আমাদের অনেক অনেক পছন্দের আমার আমার অনেক পছন্দের একজন শিল্পী। আর সবচেয়ে বড় কথা যে যেরকম বাবা অর্থাৎ যেরকম ফেরদৌস ওয়াহিদ ঠিক সেভাবে হাবিব ওয়াহিদ, অনেকে হয়তো এই দুজনকেই অনেক বেশি পছন্দ। আমরা আজকে ফেরদৌস ওয়াহিদের স্টোরি শোনাবো, আরেকদিন নিশ্চয়ই হাবিব ওয়াহিদও আমরা পেয়ে যাবো তার কাছে কোনো ঘটনা। তো তার আমরা ফেরদৌস ওয়াহিদের কাছে যাবো, তবে তার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে, সুতরাং আপনাদের একটু ওয়েট করতে হবে, আমাদের সঙ্গেই থাকুন। আর এর মাঝখানে বলি যদি আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভূত FM @radiofurti.fm, which is DHOOTFM radio@radioforti.fm বাংলা বা ইংরেজি যেটাতে আপনার সুবিধা সেটাতে আপনি আপনার ঘটনাগুলো লিখে পাঠান। খুবই খুশি হব যদি আপনি স্টুডিওতে সরাসরি এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে শুরুতেই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি চান যে আমি যেন পড়ে শুনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সবচাইতে ভালো হয় ঘটনার চাইতে যদি অডিও ক্লিপ আমাদের কাছে পাঠান। দেশের বাইরের কথা বলছি যারা দেশের বাইরে রয়েছেন। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Adele.
দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন অনেক অদৃশ্য ঘটনা এবং অদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব আসলেও আমি বিশ্বাস করি, যেটা আমাদের ধর্মগ্রন্থ আছে। জিন, জিনের উপস্থিতি আছে, এটা আমার অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। ভূত যেটা বলে এটা হয়তো কোনো পুরনো শব্দ, এটা সিম্বলিক ওয়ার্ড, ঠিক আছে। যিনি উপস্থিতি আমি একদম স্বীকার করি। আমি কিছু ঘটনা বলতে পারবো, যেমন আমি গ্রামের যে বাড়িতে থাকি এটা ঠিক ব্যাপারটা কি আমরা কেউ বলতে পারছি না, আমি প্রত্যক্ষভাবে পাই। কিন্তু অনেক তিন চারজন আমার বাসার থেকে ছিল, তারা যেটা তারা দেখে রেখে পুরোটা সাদা কাপড় পরে রাত দুটার পরে, দুটো থেকে চারটার মধ্যে একদম পুরো সাদা কাপড় পরা একজন ঘোরাফেরা চলাফেরা বাড়ির পাশে একটা পুকুর ছোট্ট, ওই ঘাটের উপর দিয়ে চলে এসে পুকুরের উপর দিয়ে চলে যায়, বাড়ির মধ্যে হাঁটছে, এমন কিছু জিনিস যারা দুজনজন দেখেছে তারা বলেছে। এবং আমি যেটুকু অস্তিত্ব পাই সেটা হলো যে হ্যাঁ, আমার মনে হয় যে কিছু একটা চলাফেরা করে, এটা একটা অভিজ্ঞতা। আর একবার আমার ধানমন্ডির বাড়িতে আমি কোনো একটা কারণে নটি মাস লাইট এবং বিদ্যুৎ পাখা এবং বিদ্যুৎ ছাড়া ছিলাম, কেমন লাগে দেখ। সে সময় আমার একটি ঘটনা মনে আছে, রাত্রে যখন গভীর রাতে তার জন্য নামাজ পড়ার সময় একবার আমি দেখেছি আমার দরজায় টোকা দিচ্ছে, টোকা দিয়ে আমাকে শুধু টোকা দিচ্ছে, কোনো কথা নাই বাচ্চা নেই, কিন্তু পরপর আমি তিনবার টোকাটা করেছি, আমি আর দরজা খুলি নাই টাকার চেষ্টা। এটি একটা দিক গেছে। আর যেটা আমি আমার মারমুখে একবার যেটা শুনেছিলাম, পুরনো ঢাকায় আজ থেকে ঘটনাটি সম্ভবত 50 বছর আগের ঘটনা, তখন একটা কবরস্থানের পাশে রান্নাঘর ছিল আমাদের পুরনোভাবে গ্যান্ডারের বাড়ি। আমার মা সন্ধ্যাবেলা বসে আছে রান্নাঘরে, তখন লাঠি চুলে রান্নাঘরে দোতলার জানালা দিয়ে কবরস্থান দেখেন, তো উনি ঢুকে দেখে যে তারা পুরনো লোক। উনি রান্নাঘরে ঢুকে দেখে পুরনো লোক কি যেন একটা বটিতে কোটাকুটি করছে, তো উনি দেখে তাকে ডাক দিল। ডাক দেওয়ার পর সে ও আর ফিরে তাকায়নি, অতিকেলে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে কোনো কিছু না বলে আস্তে করে সোজা জানলা বরাবর হেঁটে কবরস্থানের দিকে অদৃশ্য হয়ে। এই দৃশ্য দেখে তখন আমার মা একটি চিৎকার দিয়ে দূরে চলে এসছে, দেখি তার মুখে শোনা। আর প্র্যাকটিক্যালি আমার জীবনের যেটা ঘটেছে সেটা ইতিবাচক, ভয় পাওয়ার না, ভয় পেলে ভয় পাওয়া, না হলে না। সেটা হলো আমি একবার আমি জীবনে খুব কম ধূমধাম করেছি, তারপরেও আজ থেকে প্রায় সম্ভবত 20-22 বছর আগের একটি ঘটনা। আমি ধূমধাম করছিলাম, দু তিনটে সিগারেট খেয়ে আমার খুব খারাপ লাগছিল, মাথা ঘুরেছিল, আমি পড়ে যাচ্ছিলাম, আস্তে করে যে বিছানা শুয়ে গেলাম। আমার কষ্ট মনে হচ্ছে আমার ডান কান, আমার মানে শুয়েছি সম্ভবত আমার বা কানটি উপরে ছিল, বালিশে ছিল আমার ডান কান, এবং হঠাৎ করে আমার আমি আমার মনে হচ্ছে আমার প্রচন্ড মাথা ঘুরছে, আমি তলিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমার মনে হলো যে আমার কানের কাছে একটি কি যেন আসলো, এবং একটি ফু আমি পেলাম, ওটা অত্যন্ত দ্রুত বেগে, মনে হলো যে 100-200 মাইল যে বাতাসটা বহে সেরকম একটা ফু আমার কানে আসলো। কয়েক সেকেন্ডের ঘটনা, এবং আমি সঙ্গে সঙ্গে আমার সমস্ত মাথা ঘোরার খারাপ লাগা সেকেন্ডের মধ্যে চলে গেল। এই জিনিসটা আমি ঘটনাটা জানি না আমার বলাটা ঠিক কিনা, আমি বললাম যেটা ঘটেছে এবং তারপরে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম। আমি আর কিছু বুঝলামই না যে কি হলো, আমার আজও মনে আছে সেটা, যে এত জোরে একটা ফুঁক, কিন্তু কে দিয়ে গেল ফুঁক আমি কিছুই জানলাম না, কিছুই দেখলাম না, অদৃশ্য রয়ে গেল। এটা যদি বৈজ্ঞানিক ভাবে কেউ ব্যাখ্যা করতে চায় তো তোমার ইলিউশন হতে পারে, হয়তো তুমি শুয়েছিলে, শুয়ে থেকে তোমার ভালো লাগা লেগেছে, তোমার অবচেতন মন বলছে তোমার ফুদুচ্ছে, আসলে তা না, একদম আমি বাস্তব বলতে পারবো সত্যি সত্যি কেউ ফুটিয়ে গিয়েছে। এই ঘটনাটি আমার খুবই খুবই মনে পড়ে।
আপনাদের খুব প্রিয় মানুষ এবং যাদের এরকম ধরনের অনেকগুলো ঘটনা রয়েছে। ফেরদৌস ওয়াহিদ কে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই তার গানের ভক্ত ছিলেন, আজকে হয়তো এই ঘটনা শোনার পর থেকে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি আনন্দ দিতে পেরেছে তার গানের মতোই। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। জয় পিটার আমাদের এসএমএস করেছেন এবং তিনি একা কাজকে ভূত ফ্যাম শুনছেন, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আবু সাইদ এসএমএস করেছেন আমাদেরকে, ফারহাদ এবং নাটোর থেকে তিনি এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, বৃষ্টির মধ্যে স্টোরিগুলো শুনতে অসম লাগছে, তার মানে চট্টগ্রামেও বৃষ্টি হচ্ছে, ঢাকাতে এখনও বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও। মিরাজ আমাদের এসএমএস করেছেন কাঁঠালবাগান থেকে এবং তিনি বলছেন যে ভূত এফএম ছাড়া তার লাইফটা ইম্পসিবল। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন মাসুদ, আচ্ছা মাসুদ বাবু এসএমএসটা পড়লাম। আমাদেরকে আলিফা এসএমএস করেছেন, মেঘ আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন বিশ্বজিৎ মালিবাগ ঢাকা থেকে এবং তিনি বলছেন যে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন কাইয়ুম দেবদাস, এছাড়াও ডন সজীব এসএমএস করেছেন, এসএমএস করেছেন শফিকুল, এসএমএস করেছেন দীপ্ত দাস, ড্রিম মেকার দোলন আমাদের এসএমএস করেছেন, এলএন মাহমুদ এসএমএস করেছেন, আকাশ মাটিকাটা থেকে এসএমএস করেছেন, চট্টগ্রাম থেকে মুন্না এসএমএস করেছেন, নিহাল কাকসবাজার থেকে এসএমএস করেছেন, আমাদেরকে মাসুদ উজিরপুর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ইলিয়াস, এছাড়াও টিটু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি খালিম, এসএমএস করেছেন আমাদেরকে কেয়া চিটাগং থেকে, এছাড়াও সাইফুল আমাদের মাদারীপুর থেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলে মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম এদের ওয়েট লেগে ফুটি ডট এফএম, হুইচ ইজ DHOOTFM @RADIOFOORTI.FM। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি এখানে লিখে পাঠাতে পারেন এবং যারা বিশেষ করে স্টুডিওতে এসে উপস্থিত থাকেন, উপস্থিত হয়ে নিজের ঘটনা নিজে শেয়ার করতে চান, তারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটি জানিয়ে দিতে ভুলবেন না। আর সেই সাথে ঘড়িতে সময় রাত 1:01 শুনছেন সব সময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যদি আজকের এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে আবারও এপিসোডটি শুনতে পারবেন, সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে, 4040 সিলেক্ট করতে হবে, চ্যানেল 22 দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারেন। অ্যান্ড Now, listeners can get the Bhoot FM tune, which is Masum play korche as their call tune, my tune. Call tune by my tune, hishebe, a tune take a set korte hole, apnake jeta korte hobe, apnake code number ti mone rakhte hobe, and the code number is 92125, ebong just like a SMS pathiye apni আপনার এই কোড নাম্বার, আপনার এই টিউনটি আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125 এবং এসএমএসটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। চলে যাচ্ছি ঘটনায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকদিন পরে আজকে জয়েন করেছেন বাবু ভাই এবং আমরা বাবু ভাইয়ের কাছে যাচ্ছি তার ঘটনা শোনাতে এবং তিনি বলছিলেন যে কিছু ঘটনা দেশের বাইরের কিছু ঘটনা বোধ হয় শোনাবেন না?
থ্যাংক ইউ রসুল ভাই, ভালো
লাগছে।
বাইরের ঘটনা আছে আর দেশের ঘটনা আছে, কোন তাকে
আমরা বাইরের ঘটনা দিয়ে তাহলে শুরু করি।
আচ্ছা, বাইরের ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটা কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে, ও নেভাদাতে থাকে, রুইনোতে, ওখান থেকে। ও ওখানে মানে আর কি যখন প্রথম যায় 3-4 বছর আগে, তো ওখানে যে ওই টাউনটা বেশ ছোট এবং যেহেতু এটা মানে বেশ লাস ভেগাসের কাছে, মানে সবসময় জমজমাট থাকে, কিন্তু ও যেখানে থাকে জায়গাটা আর কি আপনার নিরিবিলি, ওখান থেকে একটু বাইরে গেলে আর কি ওই ক্যাসিনো সিটি। এনিওয়ে ও যে জায়গাটা থাকে যে গলিটাতে, ওখানে আপনার তার পাশেই একটা গ্রোসারি স্টোর ছিল, সেখানে ও কাজ করতো, প্রথম দিয়ে ওখানে কাজ করতো। তো একদিন রাতে যেটা হয়, ও কাজ করছে রাত প্রায় 11টা 12টা বাজে এরকম সময় ওর কাজ শেষ হয় আর কি। তো দোকানের কাজ শেষ করে বাইরে আসে, বাইরে এসে আর কি একটু রিফ্রেশ হয়। রিফ্রেশ হওয়ার পরে দেখে যে ওর গাড়ির কাছে, ওর গাড়ি যেখানে পার্ক করা ছিল ওখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, মধ্য বয়সী একটা মেয়ে, সে ইজ অ্যাবাউট লাইক 25-30 ইয়ার্স অফ এজ দাঁড়িয়ে আছে। তো ও তাকে জিজ্ঞেস করে যে কেউ নাই, পার্কিং লট পুরো ফাঁকা, এবং যে টাউনটা তো থাকতো এটা খুব স্মল টাউন, মানুষও কম থাকে। তো জিজ্ঞেস করে যে তোমার এখানে কি, তুমি কি কোনো কাজে এসছো, দোকান বন্ধ হয়ে যাবে, এখন দোকানে আর ঢোকা যাবে না। তো সে বলে যে না, আমি একটু রাইড করছি এখানে পার্কিং লটে, তোমার গাড়িটাই দেখলাম, তুমি যদি আমাকে রাইড দাও তাহলে আমি মানে আমার সুবিধা হয়। তো বলে ওকে ইউনো আমি কাজ শেষ করি, দেন আই প্রবলি উইল গিভ ইউ রাইড। ওকে দাঁড়াতে বলে সে ভেতরে চলে যায়। তো ও ভেতর থেকে যখন তাকায় তখন কিন্তু মেয়েটাকে আর দেখে না। তো একবার ভাবতেছিল যে মেয়েটা কি চলে গেল, ওইটা পরে চিন্তা ফেলে দেয়। ওর কাজকর্ম শেষ করে প্রায় হাফ অ্যান আওয়ার ধরে ফাইনালি স্টোর ক্লোজ করে যখন বের হয় দেখে মেয়েটা সে গাড়ির পাশে যাচ্ছে। তো ও তাকে বলে ওকে আসো গাড়িতে নেয়, এই বলে তুমি কোথায় থাকো, কারণ আমি আমার বাসামুখ জায়গায় এর থেকে দূরে আমি যাবো না, হ্যাঁ তোমাকে এর মধ্যেই যদি হয় বলে না, তোমাকে একটু সামনে যেয়ে রাইট টার্ন নিয়ে আমাকে ওই জায়গায় নামাতে হবে প্লিজ, আমি রাতের বেলা আমি কীভাবে যাবো। তো ও তখন শুনে লাস্টে ফিল করে গাড়িতে আছে কি সমস্যা, ওকে রাইট দেয় আর কি। তো যেতে থাকে, মেয়েটার সাথে কোনো কথা হয় না, আনন্দ হয়ে মেয়েটা চুপচাপ থাকে, সে গাড়ি চালিয়ে যায় এবং ওদের যে গলি যেখানে সে থাকতো সেটা পাস করে চলে যায়। এবং একটা জায়গায় যে দেখে জায়গাটা অনেকটা মানে আপনার ই টাইপের, অনেকটা মানে ধুধু জায়গা, প্রান্তর টাইপের হয়ে গেছে, কারণ ওই জায়গায় আসলে ওই জায়গাটা তো লোক বসতি নাই, মানে একটা ক্যানিয়ন টাইপের আছে কাছে। তো ওই কাছাকাছি এসে তো জিজ্ঞেস করে আর কত দূর তুমি যাবা, বলে আর একটু বেশি নয়, সামনেই তোমার ইয়ে আছে, রাস্তা আছে ওখানে যাবো। তো সামনে চালা যায়, যেতে যেতে এক পর্যায়ে সে রাস্তাটা পায়, রাস্তাটা পেয়ে রাইট টার্ন নেয়। রাইট টার্ন নিয়ে ও বুঝতে পারে যে এই রাস্তা চলে গেছে আসলে অনেক দূরে, ইটস লাইক কাইন্ড অফ লাইক এ হাইওয়ে, একটা থেকে একটা কানেক্ট করা, এখানে সাধারণত ই থাকবে কথা না, পিছনে একটা পার্ক ফেলে আসছে ও, এবং ও বুঝতে পারে না। তারপর সে যেতে থাকে, এক জায়গায় যে মেয়েটা বলে এখন গাড়ি থামাও তুমি, গাড়ি থামায়, ওই জায়গাটা আসলে কেউই নাই, পুরো ধুধু, বাম দিকে একটা ক্যানিয়ন আসে আর এই পাশে কিছুই নেই, পুরো ধুধু একটা প্রান্ত। তো বলে এখানে তুমি কোথায় যাবা, মেয়েটা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে দেখে মেয়েটা হেঁটে যেতে থাকে ওই প্রান্তরের মধ্যে হেঁটে যাচ্ছে, অনেকক্ষণ তাকায় থাকার পরে ও দূরে দেখে যে দুই তিনটা লোক দাঁড়ায় আছে এবং তাদের সাথে সে হাঁটা শুরু করে, এবং হাঁটতে হাঁটতে ঘুরে ওর গাড়ির সামনে দিয়ে আবার রাস্তার সামনে দিয়ে আসে, রাস্তাটা ক্রস করে এসে ক্যানিয়নের প্রান্তে এসে একবার ফিরে তাকায়, তারপর লাফ দিয়ে ক্যানিয়নে পড়ে যায়। ওর সাথে সাথে আপনার গুজবাম হয় এবং সে মানে ভয় পেয়ে যায়, বড় জিনিস, একটা সুইসাইড টাইপের ব্যাপার। তো ও করে কি চিন্তা করে একবার যে আমি নামবো দেখবো বা সামথিং, আরেক মনে বলে না এত রাতে এখানে কেউ নাই, এখানে আমি কি দেখবো। ও ফিরে চলে আসে, গাড়ি ঘুরে চলে আসে, আসার পর সারা রাত এটা সে ভুলতে পারে না, ওর মাথার মধ্যে ফ্ল্যাশ ব্যাক আসতে থাকে কি হয়েছিল। তো ও এসে পরদিন যেটা সে শেয়ার করে ওর দোকানের যে আর কি মালিক ছিল, যে একজন সাদা, তাকে বলে যে এরকম এরকম কাহিনী। তো সাদাটা খুব মানে অবাক হওয়ার কথা শুনে, যে তোমার কাছ থেকে রাইট নিশ্চয়, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, বাট দ্য থিং ইজ বাট এরকম কিন্তু ওই এলাকাতে এরকম মারা গেছিল একটা মেয়ে আর তিনটা লোক ওই এলাকাতে, মাঝে মাঝে ওদেরকে মানুষ দেখে এবং সবাই তাদেরকে দেখে তুমি সুইসাইড কমিট করতো, তুমি তাদের সামনে দেখছো, সো ইউ হ্যাভ সিন সামথিং ভেরি ডেঞ্জারাস। এই আর কি বিদেশের কাহিনী।
অনেক ধন্যবাদ বাবু ভাই, আমরা আবার আপনার কাছে ফিরে আসছি। আমাদের আরো একজন লিসনার রয়েছেন, আমাদের গেস্ট হিসেবে তিনি আজকে এসেছেন এবং তিনিও আপনাদেরকে একটা ঘটনা শোনাবেন, এবং আমি আশা করব যে প্রথমে আমি চাইবো যে আপনি প্রথমে আপনার নামটা বলবেন, তারপর কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় চলে যাবেন প্লিজ।
জি থ্যাংক ইউ সোভাই, আমি খালেদ, আমি বাইরে এসেছি, গোয়িং স্ট্রেট ব্যাক টু দ্য স্টোরি। ঘটনাটা অনেকটা এরকম যে ইট অল স্টার্টেড লাইক একদম ছোটোবেলায়, আমার তখন আমি লাইক জাস্ট বর্ন লাইক 2 or 3 ইয়ার্স ওল্ড। তখন ব্যাক দেন আমরা সরি কক্সবাজারে থাকতাম, ডিউটি মাই ফাদার্স লাইক পোস্টিং ছিল ওখানে। তো অনেক বড় একটা বাসা ছিল আমাদের, প্রায় 3-4 তলা অলমোস্ট, 4-5 তলা। সো আমরা 4 জন, আব্বু আম্মু আমি ভাইয়া এবং আমাদের একজন ব্যাটম্যান মানে কাজু ছেলে একটা ভাইয়া ছিল, এই 5 জন। সো যেটা হতো তখন আমি জাস্ট একটু বড় হওয়ার কারণে আমি জাস্ট শিফট করছি আর কি, আব্বু আম্মুর সাথে ঘুমাই না, আমি এখন ভাইয়ের সাথে ঘুমাইতাম। তো আমার বাবা মায়ের একটা হ্যাবিট ছিল ব্যাক দেন, যে তারা প্রায় সময় এসে রাত্রেবেলা চেক ইন করতো আমাদের উপরে, যে আমরা সব ভালোমতো ঘুমাইছি নাকি। তো এরকম একদিন একদিন রাত্রেবেলা আম্মু আসলো, এসে দেখে যে ফর সাম রিজন আই ওয়াজ নট ইন দ্য বেড, ভাইয়ের পাশে ছিলাম না। তো সে একটু ওয়েড হয়, সে মানে বাথরুমে চেক করে, বাসা চেক করে, চারিদিকে চেক করে, খুঁজে পায় না তখন আমাকে। তখন আব্বুকে ডেকে তুলে সারা বাড়িতে রীতিমতো আর কি খোঁজাখুঁজি শুরু হয়ে যায় আর কি, আমি কোথায়। তো অ্যাট অল ওয়েন অল দিস থিং ইজ হ্যাপনিং, তো তখন হঠাৎ করে আমার আব্বু শুনতে পায় যে ছাদের মধ্যে আমাদের, মানে আমার যেহেতু বাসাটা অনেক বড় ছিল, কিছু হিউজ হাউস, ছাদে কেউ রীতিমতো দৌড়াচ্ছে, মানে লাইক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রানিং। এবং মনে হচ্ছিল সাউন্ডটা এরকম যে এক পাশে যখন ধরেন দৌড়ায় আপনি আরেক পাশে যাবেন, সাথে সাথে অন দি আদার সাইড আবার, মানে বিফোর দ্য আদার এন্ড সাউন্ড এন্ডেড, ফার্স্ট এন্ডের সাউন্ডটা আবার শুরু হয়ে যাচ্ছে, এরকম চলতেছিল। অ্যান্ড দেন হঠাৎ করে আরেকটা আওয়াজ পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন লাইক আমরা প্রায় দেখি মানে মেয়েরা যে একটা খেলা খেলে, লাইক একটা স্কোয়ার করে কাট কেটে কেটে জাম্প করে আর কি, লাফায় লাফায়, যে দুই পা দিয়ে যদি কেউ খুব জোরে একটা প্রেশার ফেলে আর কি, ওরকম একটা প্রেশার পাওয়া যাচ্ছিল, অ্যাট লিস্ট লাইক কেউ করে খেলতেছে। সো এরকম আওয়াজ পাওয়ার কারণে আব্বু যেটা হয় যে অটোমেটিক্যালি রাত্রে এরকম তখন দুইটা তিনটার মতো বাজে চলে যায় আর কি ছাদে চেক করতে, যে কী হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন। ছাদে যে যেটা দেখে যে ছাদের দরজাটা, দরজার ঠিক পাশে আমি বসে আছি, মানে ছাদের ইয়েতে, এবং তখন বয়স প্রবলি ম্যাক্সিমাম 3.5, আমি বসে বসে ছাদের একটা কোনার দিকে আমি মানে এক অপলকে আমি তাকাই আসছি, অ্যান্ড আমার চোখ দিয়ে কনস্ট্যান্টলি পানি পড়ছে, এটা জাস্ট স্টপ করা যাচ্ছে না, তাকাই আসি তাকাই আসি তাকাই আসি তাকাই আসি এভাবে। এখন এখানে মানে কোনো এক্সাম্পল নেই, জাস্ট টু ইনফর্ম এভরিওয়ান, যেটা হচ্ছে যে ছাদের দরজাগুলো বেসিক্যালি অনেক স্ট্রং আর কি হয়, লাইক মেড অফ লাইক আয়রন, লোহা টোহা দিয়ে বানানো হয়, এবং অনেক জোরে টান দিয়ে আমাদের দরজাটা লাগাইতে হতো। তখন আমার ওইরকম বয়স ছিল না যে আমি অ্যাকচুয়ালি এটা খুলতে পারতাম বা লাগাইতে পারতাম। প্রত্যেক রাত্রেবেলা আমাদের এই কাজ ছিল, এটা ডিউটি ছিল যে সে যে ছাদটা বন্ধ করে রাখবে, যেহেতু মানে কক্সেস দোজার লাইক কিনো ইটস লাইক সি এ অনেক উইন্ডি থাকতো আর কি, জিনিসপত্র বৃষ্টি বৃষ্টি ঝড়টা আসতো। তো আমি সামহাও অ্যাজ পার মাই ফাদার অ্যান্ড অল দ্য পিপল হু লিভ দেয়ার, যে আমি অ্যাকচুয়ালি লিটারেলি দরজাটা খুলছি, দরজাটা ব্লক করছি এবং আমি তাকাইছি। তারপর আমরা যখন চলে আসি, একটা জাস্ট একটা স্লাইট ইনফরমেশন, আমি দেখতেছিলাম কি যে ছাদে যে কোনার দিকে আমি তাকাই আসি, যখন সেদিন আব্বু পোস্টিং হয়ে যায় আবার ব্যাক টু ঢাকা, আমরা চলে আসার আগে আমি দেখতেছিলাম যে মানে হুজুর টাইপের কিছু মানুষজন এবং আরও দুই তিনজন মানুষ কি জানি দেয়ালের মধ্যে ঠেকতেছে, মানে বাড়ি দিয়ে দিয়ে লাগাচ্ছে। পরে আমি অনেক পরে বুঝছি অ্যাকচুয়ালি মানে যে তার কাটা টাইপের কিছু একটা মোটা মোটা ওগুলো লাগাচ্ছিল, প্রবলি বাসা বন্ধ করতেছিল। এনিওয়ে তারপরে আরও ফ্ল্যাশিং ব্যাক টু মাই ওল্ডার এজ, আমি তখন স্কুল টুল যাওয়া শুরু করছি, উই লিভ ইন লাইক কচিখাতে তখন আমরা থাকতাম নিয়ার ওল্ড এয়ারপোর্ট, অ্যান্ড ওখানে যেটা সিনারিওটা ছিল যে আমাদের ঠিক কোয়ার্টারগুলোর ঠিক সামনে একটু খেলা জায়গা ছিল, তারপর একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারিটার অপোজিটে ছিল হচ্ছে ওল্ড এয়ারপোর্টটা, অ্যান্ড আশেপাশে খুব জঙ্গল ছিল, বাঁশ ঝাড় ছোট ছোট জঙ্গল টঙ্গল, অ্যান্ড শিয়াল টিয়াল ডাকতো রাত্রেবেলা শোনা যেত, আমরা শুনতে পাইতাম। এনিওয়ে সো একদিন রাতে যেটা হয়, আমি রাত 2টা বা 3টা, ফর সাম রিজন এই টাইমটা আমার সাথে খুব মানে রিপিটেডলি, আমার সাথে কোনো ইনসিডেন্ট হলে এই টাইমটাই হয় ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই, রাত 2টা বা 3টা এরকম বাজে, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে রীতিমতো ডেমনিক কিছু চিৎকার চেঁচামেচি শুরু করি, লাইক মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের চিৎকার চেঁচামেচি, কোনো ল্যাঙ্গুয়েজ না, কোনো গালাগালি না, কোনো কিছুই না, উল্টাপাল্টা কথা না, জাস্ট চিৎকার। এবং আমার এই চিৎকার আমার বাবা মা ভাই টাই কেউ মিলে কোনো থামাইতে পারতেছে না। তো অনেক কিছু চিৎকার করার পর শেষমেশে আব্বু আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিচ্ছে, ধমক দিচ্ছে, তখন আমি চুপ করছি। চুপ করার পর বলছি কী হয়েছে তোমার, এরকম কেন করছো রাত এত বছর, আমার জন্য কী বলবে এরকম এরকম বলতেছে। তো আমি বলছি তখন আব্বুকে যে আমি বাইরে যাবো এখন, আমাকে বাইরে নিয়ে যাবো, এক্ষুনি বাইরে যাবো, বলছে রাত 3টার সময় তুমি কোথায় যাবো, আমি বলছি আমি কিছু জানি না, আমি বাইরে যাবো, আমাকে নিয়ে যেতে হবে। আব্বু বলছে না নিয়ে যাবো না। তখন আমি আবার চিৎকার শুরু করি, তখন আমাকে চিৎকার খাওয়ানোর জন্য আব্বু বলে ওকে ফাইন কোথায় যাবো চলো। তখন আমি বলছি যে তুমি দাঁড়াও এখানে বসো, আমি আসতেছি। কোথায় যাচ্ছ, আমি আসতেছি। যে আমি কি করি, আমার আব্বুর স্যান্ডেল জোড়া নিয়ে আসি, স্যান্ডেল জোড়া নিয়ে এসে আব্বু বিছানা বসেছিল, আমি আমার এই এই পার্টটা আমার এক্স্যাক্টলি মনে আছে, আই ডোন্ট নো ওয়াই অ্যাগেন, যে আমি বসে বসে আব্বুর পায়ে, বেসিক্যালি আব্বুর পা উঠায় আব্বুর পায়ের মধ্যে আমি স্যান্ডেলগুলো পরাই দিছি, স্যান্ডেল লাগাই দিছি, স্যান্ডেল লাগাই আমি আব্বুকে বলছি যে আমাকে কোলে নাও। কোলে নিলে আব্বু বললো এখন কোথায় যাবো, আমরা বলছিলাম বারান্দায় যাবো। বারান্দায় যাবো কেন, বারান্দায় চলো আমি দেখাচ্ছি। বারান্দায় গেলাম, বারান্দায় যাওয়ার পর আমাদের ব্যালকনি থেকে ঠিক বাঁশ ছাড়টা যেখানে ছিল, বাঁশের যে জঙ্গলটা ছিল, মানুষজন বললো ওই জায়গাটা অতটা ভালো ছিল না, যদি আমি যাই না এরকম কোনো, তখন ছোটো ছিলাম আমি কোনো ইনফরমেশন জানতাম না এগুলা, ওই জঙ্গলটাকে পয়েন্ট করে রীতিমতো আব্বু কোল থেকে এক হাত দিয়ে পয়েন্ট করে আমি বলতেছিলাম ওখানে যাব। আমি তখন আবার চিৎকার চেঁচামেচি শুরু করি এবং একটা টাইমে সেন্সলেস হয়ে যায়, মানে আই হ্যাভ নো মেমোরি অফ ইট। সো এটার পরে যেটা হয় যে ব্যাক again going forward a few years, a lot of years actually, ami jokhon amar university uthi ami portion shuru kori everything, obviously ami kon amader thaki ar ki, but anyway, so ekdin rate jeta hoy again at 2 or 3:30 erokom majkhane kono ekta time e ami ghum theke hotat kore uthe jai, uthe abar ritimoto shei eki rokom demonic chitkar chalanchi shuru kori, এবং এখন এটা আরো বেশি ভয়ঙ্কর হয় বিকজ যখন আগে চিৎকার চেঁচামেচি করছিলাম তখন ছোট ছিলাম, এখন রীতিমতো বড় হয়ে গেছে, গহরগুলা ভেঙে গেছে, রাতের বেলা মানুষজন সব ভয় তো আমার বাবা মা সব ঘুম থেকে উঠে চলে আসছে কি হয়েছে না হয়েছে, আমি কারোর সাথে কোনো কথা বলতেছিলাম না, কেউ আমাকে ধরে রাখতে পারছিলাম না, কেউ আমার কাছাকাছি আসতে পারতেছিলাম, আমি সহায় দিচ্ছিলাম ধাক্কা টাক্কা দিয়ে, বাট চিৎকার আমার থামে নাই, আমি কনস্ট্যান্টলি ফর লাইক 15 to 20 minutes আই হ্যাভ স্ক্রিমড অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস উইদাউট স্টপিং। আমি প্রত্যেকটা বাসার প্রত্যেকটা রুমে রুমে যেয়ে আমি দরজা খুলে কি জানি দেখতেছিলাম, উঁকি দিচ্ছিলাম আবার বের হয়ে আসতেছিলাম, উঁকি দিচ্ছিলাম আবার বের হয়ে আসতেছিলাম, এরকম করতে 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 একদম বাসার একদম লাস্ট মোমেন্টে যেখানে আমাদের গেস্ট রুম ছিল ওই গেস্ট রুমে যেয়ে আমি ঠাস করে বিছানার উপরে সেন্সলেস হয়ে পড়ে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি আমি নিজেকে ওখানে ফাইন্ড আউট করি, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করি যে মানে ওয়াই এম আই হিয়ার, আমি তোমার রুমে ছিলাম কি হয়েছে, আমি দেখলাম আমার মা আমার খুব ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছে, আমি বলতেছি যে তোমাকে কিছু মনে নেই, মানুষের কিছু মনে নেই মানে, তখন দেখলাম যে সে খুব রিলাকটেন্ট, সে এটা বলতে চাচ্ছে না সামথিং, সাথে সাথে আমি বুঝি যে এরকম একটা সিচুয়েশন হয়েছে। অ্যান্ড এরপরেও সিচুয়েশনটা হয়েছে নাকি আমি আসলে বলতে পারবো না বিকজ আমার বাসা থেকে আমাকে এইজন বলেও না, নর্মালি নর্মাল লাইফই লিড করি, তো যেহেতু আমার কোনো সেন্স থাকে না যে কী হচ্ছে না হচ্ছে, সো আই ক্যান্ট ইভেন সে যে ইট হ্যাজ নট হ্যাপেন্ড অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই ইট হ্যাপেন্স টু মি, আমার কোনো এটা কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো দুঃস্বপ্ন বা কোনো খারাপ কিছু চিন্তাভাবনা বা কোনো কিছু এরকম কোনো মেমোরি আমার থাকে না, বাট জাস্ট ঘুম থেকে উঠে চিৎকার অ্যান্ড ইটস ভেরি লাইক।
থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আসলে অনেক কিছু ঘটনাই আমাদের সাথে ঘটে যে ঘটনাগুলো কোনো মানে কারণ আমরা জানতে পারি না, এবং সত্যিকার অর্থেই আমরা মাঝে মাঝে অনেক জিনিস ইগনোর করি, বাট অনেক কিছুই আমাদের সাথে হয়তো রেগুলার এরকম ভাবে ঘটছে যেগুলোকে আমরা ঠিক পাত্তা দেই না, যাই হোক পাত্তা দেই না বলে হয়তো আমরা অনেক ভালো আছি। রাসেল রানা আমাদের এসএমএস করেছেন ঢাকা ফার্মগেট থেকে, তিনি বলছেন যে আমার ছোট ভাই রুবেল এবং আমি দুজন লাইট অফ করে ভূত এফএম শুনছি। মিরাজ আমাদের এসএমএস করেছে ধানমন্ডি থেকে, লিখেছেন রাসেল ভাই আজ ভূত এফএম অনেক ভালো হচ্ছে, আমি হসপিটালে একা একা বসে শুনছি, আমার বাবা অনেক সিক, প্লিজ প্রে ফর হিম, আমি দোয়া করি যে আপনার বাবা যেন খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলেন, এবং তার জন্য দোয়া থাকলো, আমরা সবাই দোয়া করছি। স্বপন ঢাকা মেডিকেল থেকে লিখেছেন রাসেল ভাই ভূত এফএম শুনে আমি ভয় পাই সারাদিন এবং সারা রাত ভীষণ ভয় কাটে, আমি খুব সাহসী ছেলে তবুও ভয় পাই। ডার্ক হার্টেড সারি আমাদের লিখেছেন মিরাজপুর থেকে, লিখছেন তিনি লিখেছেন যে ভূত এফএম আজকে অসম হচ্ছে, এবং তিনি বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই অ্যান্ড থ্যাংকস আ লট মাসুম ভাই for the background music. Okay, so Masum, actually Masum is doing great, actually onek 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 bhalo ekta daitto she palon korche ar ki. Nihal amader likhechen kotshor bazar theke SMS korechen, ebong er tar third SMS ami tar SMS ti pore felam. Sumit amader SMS korechen, SMS korechen amader ke echharao dekhte pacchi Trisha Norshidi theke, ebong tini bolchen je aja tini শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন মহসিন শ্রীমণি খুলনা থেকে, তিনি আমাদের এসএমএস পাঠিয়েছেন, আমাদেরকে এসএমএস করেছেন সাইদ আসুলিয়া থেকে, আর এছাড়াও আমাদের আরো অনেকে এসএমএস করেছেন, আপনি যদি এসএমএস করতে চান তাহলে আপনি এসএমএস করে ফেলতে পারেন, আর এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন 40FORK 40 স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট বিরতিতে যাবো আমরা, এবং বিরতির পরে আবারও এক্ষুনি ফিরে আসছি, আমাদের নাকি একটু পরে যাবো বিরতিতে, আচ্ছা তাহলে একটু পরেই যাই, একটু পরে যাই, তার আগে আমরা বাবুভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনেছি, এরপরে যাবো বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি। অ্যান্ড বাবুভাই এখন যে ঘটনাটি বলছেন সেটা নিশ্চয়ই দেশে
ঘটনা, আসল ভাই এটা অ্যাকচুয়ালি ঘটনার আগে একটু ভূমিকা বলতে হয়, এই ঘটনাটা শোনা আমার একটা মোচারের কাছ থেকে, মোচার মানে জুতা পালিশ করে যে আমি আমার মতো করে বলবো। জিনিসটা হয় একদিন আমি সন্ধ্যায় একটা পার্কে বসেছিলাম,
তো একটা ছেলে বলছে আর কি, ছোট ছেলে 10-12 বছর বয়স, তো বলতেছে যে স্যার স্যান্ডেল পলিশ করবেন। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল না, তারপর আমি দেখলাম ছেলেটা ছোট ছেলে আচ্ছা করে দেয়। তো দেখছে স্যান্ডেল পলিশ করতেছে এবং সে মানে একটু খেয়ালি টাইপের ভাবে করতেছে কাজটা, মানে একদিকে তাকে আছে, মানে দূরে লেকের কাছে একটা গাছের কাছে তাকে আছে। আমি বললাম যে কিরে কি দেখিস শুনে, বললো যে কিছু দেখি না। আমি আবার করতেছি, ততক্ষণ পরে বললাম যে তুই দিকে তাকা দেয় কি দেখিস, উনি কেউ দাঁড়ানো আসছে। আমি তাকালাম কেউ নাই। আমি বললাম কাহিনী কি, কই থাকিস? জিজ্ঞেস করার পরে বলতেছে ওই গাছ ওই গাছের কাছে একটা বুড়ি আছে, আপনি দেখেন। আমি বলছি না কোথায়, কোনো বুড়ি নেই গাছের কাছে, এমনি কাহিনী কি, কী দেখো বুড়ি? পরে আমি জিজ্ঞেস করলাম যে কই থাকিস এই সেই হ্যান তেন। তো ছোটোখাটো কাহিনী বলতে যে সে তার লাইফ স্টাইল বলা শুরু করলো, মানে লাইফ স্টোরি। লাইফ স্টোরিতে কিছু ভৌতিক, বিশাল ভৌতিক ব্যাপার স্যাপার বের হয়ে আসলো। যেমন তাকে আমি তখন বললাম যে তুই ভূতের কাহিনী, তোদের ওইখানে ভয়ের কিছু ঘটে কিসে? তখন সে বললো যে আমার বাবা সহ আমরা যে বাসা থাকতাম সবটাই এই জায়গাটাই খুব ভয়ঙ্কর ছিল, আমরা ঢাকায় পরে চলে আসি এবং ওই কারণে, এবং তারপর থেকে তার পরিবারের সবাই মোটামুটি এই ধরনের জিনিস দেখে এবং প্রায় তাদের সাথে জিনিসটা হয়। এখন ঘন্টা আমি শুরু করি, আমার মতো করে বলি, ওর মতো করে বললে তো হবে না,
প্লিজ সেটাই মনে হয় ভালো হবে।
হ্যাঁ, সেটা হচ্ছে ওরা থাকতো হচ্ছে দিনাজপুর সাইডে, মানে যে জায়গাটা মানে ওইটা কি দিনাজপুরই তো মনে হয় বলে, ওই যে পঞ্চগড় যে জায়গাটা,
পঞ্চগড় উত্তরবঙ্গে
ওখানে থাকতো আর কি। এনিওয়ে, তো ওখানে থাকতো, ওরা গরিব ছিল, ওর বাবা খুব গরিব ছিল এবং তারা মনে করেন দিনমজুর খাটতো আর কি, দিনমজুর খাটতো এবং তাদের যাওয়া জমি একসময় বন্ধক দিয়ে বিক্রি করে দিতে হয় বিকজ তাদের পয়সার অভাব ছিল। এই পর্যায়ে ওদের থাকা জায়গার সমস্যা হয়ে যায়। তো তখন ওরা ওখানকার একজন ধনী লোক ছিল, তাকে বলে যে আমাদের থাকার একটু ব্যবস্থা করো। শুনি ধনী লোকটা বলে যে জায়গা আছে একটা, সেটা আমি এরকম সূত্রেই পাইছি এক জায়গার থেকে, কিন্তু ওখানে থাকবি, চাষবাস করবি এবং ফসলের একটা অংশ আমাকে দিবি, ওখানে থাকার জায়গা তুই থাকবি। আচ্ছা ঠিক আছে, গ্রাম থেকে একটু দূরে আর কি, ওখানে একটা খাল আছে, খালের পাশে আর কি, খাল বা পুকুর টাইপের বড় কিছু জলাশয় আর কি, সোজা কথা যতটুকু আমি বুঝতে পারছি। ওখানে থাকার জন্য দিল, বেশ বড় জমি অ্যান্ড একটা ছোট কুড়ে ঘরের মতো আছে এবং মানে থাকার অবস্থা, বাট ওদের বানায় নিতে হবে সেরকম। তো তার বাবা এবং মা এবং তার ভাই বোন সহ ওখানে তারা মুখ করে 3-4 জন ফ্যামিলি মেম্বারও জায়গা যায় যে বাসাটাকে মোটামুটি বাসযোগ্য করে ওরা থাকা শুরু করে। তো পরবর্তীতে চাষবাস করবে, তার গরু নেই, এগুলো মানুষের কাছ থেকে আনতে হবে এরকম। আচ্ছা, প্রথম যেদিন ওদের বাসা হয়, ওরা যেটা শুনে যে ওই বাসায় ওইটা একটা কিন্তু ব্যারেন ল্যান্ড, মানে কারো আশেপাশে মানুষ নাই কিছু বলতে গেলে, বেশ দূরে। সেখানে বাসার ঠিক কুড়ে ঘরে আশেপাশে প্রচুর কুকুরের ডাক শোনা রাত্রেবেলা, খুব গড়গড় গড়গড় করতেছে, যেমন কুকুর মারামারি করলে যেরকম হয় সেরকম একটা সাউন্ড এরকম শোনে। তো ওরা চিন্তা করে কুকুর কোত্থেকে আসলো, এত রাতে এখানে কুকুর আসার কথা না। তো ওর বাবা ইগনোর করে ফার্স্টের ব্যাপারটা। তো পরবর্তীতে দু একদিনের মধ্যে, এবং কুকুরের ডাকটা রোজই, যে কদিন থাকছে প্রত্যেক দিনই ওদের বাসায় রাতের বেলা, ঠিক ধরেন মানে অনেক নিশ্চিত রাত্রে, ধরেন আমি ধরে নিলাম ধরেন রাত 1-2 এরকম সময় হবে এই কুকুরের ডাকগুলো শুরু হয়। এই পর্যায়ে একদিন ওর বাবা যেটা করে, একদিনের থেকে ধার দেনা করে গরু নিয়ে আসে ওখানে চাষের জন্য। তো সেই গরুটাকে ওরা বাবা মোটামুটি একটা খামার তো পারে না, একটা জায়গা করে ওখানে বাঁধে বেঁধে রাখে। তো এরপরে যেটা শুরু হয়, কুকুরের বদলে গরুর ভয়ঙ্কর ডাক রাতে বেলা, মানে ভীত সমস্ত গো গো শব্দ কুকুরের, মানে গরু এবং কুকুরেরও চাপা গর্জন। এটাতে তার বাবা তখন ভাবে যে গরু কিন্তু সে এত কষ্ট করে, সেই গরু আপনার যদি কিছু হয় বা কুকুর কিছু, তো কি করে সে ওই যে আপনার লাঠি নিয়ে দাও নিয়ে গেট খুলে বের হয় বাইরে হেরিকেন হাতে নিয়ে। তা হাতে নিয়ে দেখে কেউ নাই, গরু গড়গড় করছে, গরু মানে একদম আপনার সিটকায় আপনার একটা বেড়ার কাছে একদম চেপে আসে এবং গড়গড় করছে, গরুর মুখ দিয়ে লালা ফেনা পড়তেছে। তোর বাবা যে গরুকে শান্ত করতে যায়, দেখে গরুর গা কাঁপতেছে প্রচন্ড ভয় পেয়েছে গরুটা, এবং কোনো কুকুর নেই। তোর বাবা গরুকে অনেকক্ষণ শান্ত শান্ত করে পিঠে হাত টাত বুলায় ভিতরে আসে। তো এরপর আসার কিছুক্ষণ পর আবার সেই কুকুরের শব্দ আসেই আসে। তো তার বাবা সারা রাতি মোটামুটি বের হয়ে লাস্টে গরুর সাথে অনেকক্ষণই থাকে, ঘোরের পরে আর দেখা যায় এই শব্দ হয় না, সবকিছুই নর্মাল হয়ে গেছে, গরুও নর্মাল হয়ে গেছে। তো তার বাবা যায় ক্ষেত খামারের জায়গা বের করে, কোথায় চাষাবাদ করবে, কোথায় কি, তার বিশাল প্ল্যানিং, সে কিভাবে কি করবে চিন্তা ভাবনা করে, আরো অনেক টেনশন মাথায় আসে কিভাবে গরিব মানুষ। তো এরপর হয় কি, নেক্সট ডে এই গরু এবং কুকুরের ডাক চলতে থাকে, গরুটা অসুস্থ হয়ে যায়। তো তার বাবা চিন্তা করে যে আমি সে পাহারা দিব ওখানে, তো সে বাইরের দিকে একটা ছোট ই করে মানে খুঁটির মতো পেতে ওখানে সে রাত্রেবেলা থাকবে এরকম চৌকি দিয়ে প্ল্যান করে। তো যখন তার বাবা ওই চৌকিতে বসে পাহারা দিচ্ছে, মা মানে একটা রাতে গভীর গ্রামের মানুষ ঘুম এসে গেছে, হঠাৎ করে সে চোখ মেলে দেখে যে তার থেকে দূরে প্রায় 8-10 ফিট দূরে অনেকগুলো কুকুর, 4-5 কুকুর এবং প্রত্যেকটা রং কালো, এবং তারা গড়গড় গড়গড় করতেছে দেখে তাকে। এবং লোকটা দেখে ভয় পায়। ভয় পাওয়ার পরে তারপরে যেহেতু সে গরিব মানুষটা সার্ভাইভ করতে হবে, সে উঠে বসে এখানে, উঠে সে তার লাঠিটা নেয় না দেখে কুকুরটা দৌড়ে পালা যায়। সে চিন্তা করে কুকুর কোত্থেকে আসলো। তারপর সে দেখতে থাকে যে দূরে কুকুরগুলোকে আবার দেখা যাচ্ছে এবং তারা মনে করেন যে একটা কোথাও মানে নিচু হয়ে গেছে, নিচু হয়ে যায়। তারপর দেখে কট 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 শব্দ আসতেছে ওখান থেকে, মানে কিছু কামড়াচ্ছে এরকম শব্দ। তো সে আস্তে আস্তে যায়, হেরিকে নিয়ে যে সমস্যা হয় এবং দূরত্ব মেনটেন করে সে যায়। দেখে কুকুরগুলো যেন কি খাচ্ছে ছিঁড়ে করে, মানে সামথিং লাইক দে বাইটিং অ্যান্ড ইউ নো রিপিং অফ, মানে কোনো জীবজন্তু ছিঁড়ে খেলে যেরকম সেরকম একটা ব্যাপার। তো উনি যেটা করে, ওই চাঁদের আলো হালকা ছিল ওই অবস্থায় সামনে চলে যায়, আর একটু একটু কাছাকাছি যে দেখে মনে হচ্ছে মানুষের দেহ ছিঁড়ে পড়ে খাচ্ছে কুকুরগুলো। এটা দেখে লোকটা মানে মাথা ঠিক রাখতে পারে না, হি গট রিয়েলি স্কেয়ার্ড, সে দৌড়ে বাসায় চলে আসে, একবারে বাসায় ঢুকে যায় এবং বাসায় ঢুকে এসে সে এটা তার বউকে বলে এবং বাচ্চারা শুনছে কথা, বাবা যেহেতু এরকম। তো বলার পরে পরদিন সকালে খুব আর্লি লোকটা ওই যে জায়গায় কুকুর মানে সে দেখছে জিনিসটা ওখানে যায়, ওখান থেকে দেখে কিছুই নেই, মানে দ্য প্লেস ইজ কোয়াইট এম্পটি, কোনো কিছুই নেই। তো উনি এদিক ওদিক তাকায় 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 এক জায়গায় উনি আবিষ্কার করে এখানে হয়তো কোনো সময় কবর ছিল, মানে চার পাঁচটা কবরের মতো একটা জায়গা আসে। তো সে চিন্তা করে কবর থেকে লাশ উঠে এসে কবর তো মনে হয় অনেক পুরানো টাইপের, মানে চিহ্নই প্রায় নাই। তো সেই লোকটা আউট অফ কিউরিয়াসিটি সেই জায়গাটা খুঁড়ে খুঁড়ে দেখে যে পুরানো কঙ্কাল পাওয়া যায়, সেগুলো মানে একদম আপনার মাটির সাথে হয়ে গেছে কালো কালার এরকম কিছু, সে ওইটা আর মানে ই করতে পারে না যে আপনার যেটা পুরানো অনেক লাশ। তো সে মোটামুটি এটা নিয়ে মানে বেশ টেন্সড হয় যে কোথায় কি হলো এরকম কিছু দেখলাম না। সে পরবর্তীতে সে আবার যখন পাহারা দিত, প্রথমেই তার প্রথম কাহিনী হতো গরুর গোগো কাহিনী, তারপরেই দেখতো কুকুর দেখতো এবং ওখানে যে ওই লাশ খাওয়ার মতো সিনারিটা দেখতো। এবং এরপরে যেটা হয় মানে ফলোয়িং দিনগুলোতে জিনিসগুলো আরো হরিফিক হয়ে যায় তার জন্য, কারণ সে দেখে যে সে যে একটা টেম্পোরারি বাথরুম তৈরি করছিল সেই বাথরুমে মানুষ আসা যাওয়া করে, মানে মানুষ ঠিক দেখতেছেন মানুষ সেই বাথরুমে ঢুকতেছে বেরোচ্ছে, তখন সে বুঝে যে এটা তো আসলে মানুষ না, দিস ইজ সামথিং অন্য কিছু, সে তখন বুঝতে পারে অন্য কিছু।
ওই এলাকায় তো কোনো লোক থাকার কথা না,
ওই জায়গাটা না এবং তাদের বাসা অনেক দূরে ছিল। সে বলছে যে আমাদের ওখান থেকে যেহেতু যে জায়গা আমার বাবাকে দিয়েছে ওটা অনেক দূরে। তো সে করে কি গ্রামে ফেরত আসে, গ্রামে ফেরত এসে মানুষের সাথে কথা বলে দু একজনের সাথে যে আমি জায়গায় থাকি এরকম এরকম কাহিনী। একজন বলে তুমি যে ওখানে থাকা শুরু করছো জায়গাটা খুব খারাপ। বলছে কেন? বলে এখানে বহুদিন আগে অনেকদিন আগে এখানে একজন লোক ছিল, সে এখানকার ক্ষমতাশালী লোক যোদ্ধার টাইপের ছিল, সে এই জায়গার যে মালিক ছিল তাদের ফ্যামিলি সবাইকে মেরে ফেলছিল, গন্ডগোলে সবাইকে মেরে ফেলছিল এবং মেরে ফেলার পরে এবং তাদেরকে হয়তো কবর টবর দেওয়া হয়েছিল এবং তারপর থেকে জায়গাটা বেনামি ছিল এটা ছিল এবং পাকে চক্রে ঘটনাটা এই জায়গাটা এসে পড়ছিল ওই লোকের হাতে, মানে যে লোকটা মানে মালিক তার হাতে পড়ছে এবং ওইভাবে পড়ে আসে। তো সে তখন বুঝে যে এখানে কোনো খারাপ কিছু আছে। তো তার মাথায় তখনও ক্লিক করে নেই যে আমি গ্রাম থেকে কোনো হুজুর এনে এই জায়গাটা ই করবো ভাই। সে মোটামুটি ওই জায়গায় হারাতে চায় না, যে কোনো কারণে তাকে যদি ওই মালিকটা বের করে দেয় ওইখানে, সে এটা চায় না। তো এরপর থেকে সে যেটা দেখা শুরু করে, তার বাসার পাশে যে জলাশয়, ওই জলাশয়ের পাশে ওই হামাগুড়ি দিয়ে মানুষ বসে থাকে, মানে মানে উপর হয়ে বসে বসে গো করে তিন চারজন মানুষ ওখানে কাঁদে, হু হু করে শব্দ করে কাঁদে। এবং লোকটার এই যে গরুটা ছিল, গরুটা অসুস্থ এক সময় মারা যায়। তো তার চাষাবাদ সম্ভব মোটামুটি মানে ই হয়ে যায়, মানে মানে সম্ভব হয় না, সে অ্যারেঞ্জ করতে পারে না এরকম। লাস্টে যখন তারা মানে ওই বাসাটা ছেড়ে দেয়, তার আগে যেটা ঘুরতো ওই বাসার মধ্যে এসে ধাম করে দরজা খুলে ফেলত, দরজার হুড়কো শোক খুলে ফেলতো ধাক্কা দিয়ে, কেউ সামবাড়ি ওপেন দ্য ডোর, মানে মনে হতো এমন ফোর্সে ধাক্কা দিচ্ছে দরজা খুলে গেছে এবং তাদের বাসা খুলে যায় হাট হয়ে খুলে আসে, কেউ আসতো না, দরজা খুলে দিত ধাক্কা দিয়ে বেড়ার ঘরের দরজা। এটাতে লোকটা খুবই মনে করেন যে ভয় পেত এবং এক পর্যায়ে তারা ওখান থেকে মুভ করে চলে যায়। এবং ওই যে স্মৃতিটা বা ওই যে জিনিসটা অথবা খারাপ কিছু একটা ওদেরকে নাকি ওই ফ্যামিলির সাথে এখনো হন্ট করে। এবং ওই যে বাচ্চাটা বলছে, সে একটা বুড়িকে প্রায় দেখতো, ওখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছটার উপর পা ঝুলে বসে থাকতো বুড়িটা, বুড়িটা আম গাছের উপর পা ঝুলে বসে থাকতো এবং সেই বুড়িকেই নাকি সে বিভিন্ন জায়গায় এখনো দেখে। ওইটাই ছেলেটা বলতেছিল, ওর ঘটনাটা অবশ্য গোছানো ছিল না, আমি যেভাবে গোছাই বললাম সে ভাঙা চোরা ভাবে আমাকে বলছে, আমি এটা রিলেট করে আবার সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম।
অনেক ধন্যবাদ বাবু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি অনেক এসএমএস রয়েছে অলরেডি। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাবো এবং বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি এসএমএস গুলো নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
আমার নাম মুক্তিবিন কামাল। আমার যে ঘটনাটা সেটা আসলে সীতাকুণ্ড ব্যাগ, চট্টগ্রামের সীতাকুণ্ড ব্যাগ আমারটা। এবং ঘটনাটা হচ্ছে এই বছরই জানুয়ারির 6 তারিখ সম্পর্কে। সেবার জানুয়ারিতে আমি এবং আমার বন্ধু রবিন চট্টগ্রামে বেড়াতে গিয়েছিলাম, চট্টগ্রামের আশেপাশে ঘুরে দেখছিলাম। তো 6 তারিখে আমাদের প্ল্যান ছিল আমরা সীতাকুণ্ডে যাবো। সীতাকুণ্ডে দেখার মধ্যে আছে হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক আর চন্দ্রনাথের পাহাড়। চন্দ্রনাথের পাহাড়ে যেই দেখার বস্তুটা হচ্ছে যে মন্দিরটা, চন্দ্রনাথের মন্দির খুব পুরনো এবং ওই মন্দিরে অনেক তীর্থযাত্রীও আসেন পুরো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এবং অনেক পর্যটকও আসেন আসলে। তো আমাদের প্ল্যান ছিল আমরা মোটামুটি 8টার দিকে পৌঁছে গিয়েছিলাম সীতাকুণ্ডে। আমাদের প্ল্যান ছিল যে আমরা সীতাকুণ্ড পাহাড়ে ইকো পার্কটা পুরোটা দেখে শেষ করে দুপুরের মধ্যে চন্দ্রনাথের পাহাড়ে গিয়ে শেষ করে তারপর সন্ধ্যার মধ্যে চিড়িয়াখানা ফিরে যাবো। কিন্তু ইকো পার্কে গিয়ে যেটা হলো যে আমরা একটু বেশি সময় নিয়ে ফেললাম। আমরা সহস্রধারা যে ছোট ঝর্ণাটা আছে ওই ট্রেল ধরে ঠান্ডা পানি দিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সেই ঝর্ণাটা দেখে এসেছিলাম, তারপর সুপ্তধারাও দেখেছি। এই করতে করতে মোটামুটি দুপুর পার হয়ে আমরা যখন সীতাকুণ্ড ইকো পার্কে গেটে আবার ফেরত আসি তখন মোটামুটি 4:30 বেজে গেছে। তো পাহাড়ি অঞ্চলে আসলে সন্ধ্যাটা তাড়াতাড়ি নামে এবং তার উপর সে বাদ ছিল শীতকাল, অর্থাৎ জানুয়ারিতে ছিল শীতকাল এবং ওদিন দেখলাম বেশ কুয়াশা জমে যাচ্ছে। তো আমরা এমনিতেও ক্লান্ত ছিলাম কিন্তু আমাদের একটা মানে অ্যাডভেঞ্চারের নেশা চেপে বসেছিল। তো আমরা ভাবছিলাম যে আচ্ছা আমরা এক কাজ করতে পারি, আমরা আজকে আদিনে চন্দ্রনাথের পাহাড়টা দেখেই যাবো। তো আমরা করলাম কি গেটের থেকে একটা সিএনজি নিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে পাহাড়ের গোড়ায়। তারপর আমরা ওই প্রধান গেট দিয়ে ঢুকে চন্দ্রনাথের পাহাড়ের প্রধান গেট দিয়ে ঢুকে ওঠা শুরু করলাম। শুরুর দিকে এটা বেশ ঢালু খাড়া না পাহাড়টা, এবং আমরা যখন শুরু করলাম তখন মোটামুটি খুব ছোট দেখাচ্ছিল, যে মানে ভাব আঙ্গুলের থেকেও ছোট দেখাচ্ছিল মন্দিরটাকে, পাহাড়ের চূড়ো যে মন্দিরটা। আর আমরা হয়তো ঘুরে সীতাকুণ্ডের দিক দিয়ে আসতে পারতাম কিন্তু সীতাকুণ্ডের ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেন ওই রাস্তায় প্রচন্ড খুন খারাপি হয় এবং ডাকাতি হয়, ডাকাতটা কিছু না পেলে খুন করে রেখে যায়। তো আমরা এই জন্য ভাবলাম যে এই মানে যেখানে মানে বিভিন্ন মানুষের কাছে শুনেছেন যে 1800 ধাপ সিঁড়ি, সেই 1800 ধাপ সিঁড়ি পার করে আমরা উঠবো, একটা চ্যালেঞ্জের মতো ছিল। তো আমরা ওঠা শুরু করলাম এবং ওঠার সময় তিনি কি মানে যারা পর্যটক বা তীর্থযাত্রী তারা সবাই নেমে আসছেন আসলে, কেননা সন্ধ্যা হয়ে গেছে তখন আর কেউ থাকছিল না মনে হয়। আমরা তাদের সাথে কথা বলছিলাম, এক একজন এক এক রকম সময় বলছিল যে উঠতে কতক্ষণ লাগতে পারে। আমাদের প্রশ্ন আসলে ছিল, আমরা অন্য কিছু ভাবিনি, যে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগতে পারে। এক একজন বলছে 2 ঘন্টা, কেউ বলছে 1.5 ঘন্টা, কেউ বলছে 1 ঘন্টা। তো আমরা চ্যালেঞ্জ নিয়ে ওঠা শুরু করলাম। তো চন্দ্রনাথের পাহাড়ের সিঁড়িগুলোর ধাপগুলো অনেক বড় বড়, যে পা একদম স্প্লিট করে উঠতে হয়। তো আমরা ওটা উঠছি বেশ ক্লান্ত, তার উপর আমরা উঠছি আস্তে আস্তে উঠতে লাগলাম। উঠতে উঠতে এক পর্যায়ে কিছু ছেলেপেলের সাথে দেখা হচ্ছিল, তারাও নেমে আসছিল। তাদেরকে জিজ্ঞেস করলাম যে মানে আর কত দূর, তখন তারা বললো যে আপনারা এদিক দিয়ে উঠেন না, এটা হচ্ছে নামার সিঁড়ি, আপনারা বামে একটা সরু রাস্তা দেখিয়ে দিল ওরা, এই রাস্তা ধরে আরেকটা সিঁড়ি পাবেন, ওটা দিয়ে উঠবেন, ওটা হচ্ছে ওঠা সিঁড়ি। তো আমরা ওই সিঁড়িটার কাছে গেলাম। ওই সিঁড়িতে গিয়ে দেখি প্রতি 10 ধাপ পর পর একজন মৃত মানুষের নামে ফলক দেয়া আছে, অর্থাৎ বুঝতে পারলাম যে বিভিন্ন মানুষ তাদের বাবা মা মৃত আত্মীয় স্বজনের নামে এই 10টা করে সিঁড়ি বাধাই করে দিয়েছে। তো আমরা উঠতে থাকলাম এবং রাস্তাটা প্রচন্ড বিপজ্জনক ছিল, বিভিন্ন জায়গায় ভাঙা, এবং একটা ব্রিজ পেয়েছিলাম যে লোহার ব্রিজ, এবং লোহার ব্রিজটার মাঝখানে একটা বড় গর্ত, যে খুব বাজে সিচুয়েশন। তো আমরা ভাবছিলাম যে মানে ফেরার সময়, তখন আমার একটু ভয় লাগলো যে ফেরার সময় যদিও আমাদের সাথে টর্চ আছে বাট ফেরার সময় অন্ধকার, যদি পা পিছিয়ে একবার পড়ে যায় তাহলে আর আমাদেরকে মানে খুঁজেই পাওয়া যাবে না, এত গভীর এবং এত উঁচু পাহাড়টা। তো আমরা ভেবেছিলাম যে হয়তো রাতের বেলা যে দেখি একেবারে দুর্গম, মানে এরকম ছিল। আমরা যেহেতু জানতাম না, আমরা ভেবেছিলাম যে মন্দিরে থেকে যাবো, আমরা মনে করেছি মসজিদে যেরকম ধুমধাম করে থাকা যায় মন্দিরেও থাকা যায়। তো আমরা যেটা করলাম আমরা উঠতে থাকলাম, উঠতে উঠতে আমরা দেখলাম যে আমাদের আশেপাশে কোনো মানুষই নেই, অনেক নিচে আমরা 5-10 মিনিট আগে 3 জনকে দেখেছিলাম বাস কাটতে এসেছে কিন্তু তাদেরকেও আমরা দেখা যাচ্ছে না, আর তার উপর নিচে অন্ধকার হয়ে গেছে। আমরা উপরে উঠছি বলে খানিকটা আলো ছিল কিন্তু নিচের দিকে অন্ধকার হয়ে গেছে প্রচন্ড। তো আমরা উঠে যাচ্ছি যাচ্ছি এক পর্যায়ে দেখলাম মন্দিরটাকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, বেশ বড় দেখা যাচ্ছে, অর্থাৎ আর ধরেন 5-10 মিনিট সময় আছে ওঠার। তো আমরা মানে তখন একটা মানে অন্য ধরনের শিহরণ হচ্ছিল, কেননা উপর থেকে আমরা সীতাকুণ্ড অনেক দূরে সীতাকুণ্ড শহরটাও দেখতে পাচ্ছিলাম, নিচের জঙ্গল দেখতে পাচ্ছিলাম, অনেক উঁচুতে, অদ্ভুত লাগছিল। এবং মনে হচ্ছিল যে পুরো পাহাড়ে আমরা একা, শুধু আমি আর আমার বন্ধু রবিন। তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু হাসলাম, হাসাহাসি করলাম, হাসাহাসি করে আবার রওনা দিব উপরের দিকে, এমন টাইমে একটা খসখস শব্দ শুনলাম। তো একটু চমকে গেলাম যে মানুষ যেহেতু নাই, হয়তো বন্য জন্তু টন্তু বা কিছু, এছাড়া আর কিছু আমাদের মাথায় আসেনি। তো আমরা দেখলাম একটা একটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা ঝোপে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, দাড়িওয়ালা এবং সাদা পাঞ্জাবি এবং সাদা ধুতি পরা উনি। আমাদের মনে হল উনি একজন পুরোহিত। তো আমরা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকা মন্দির আর কত দূর? তো উনি দেখলাম বেশ শীতল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকলো মোটামুটি 4-5 মিনিট। তো আমরা বললাম যে আমরা একটু অস্বস্তি বোধ করছিলাম। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে কতক্ষণ? তখন বলা যে এই তো আর 5 মিনিট লাগবে উঠতে। কিন্তু কেন, আপনারা কি মন্দিরে যাচ্ছেন? তখন আমরা বললাম হ্যাঁ আমরা মন্দিরে যাচ্ছি। তখন বলো যে এখন যেন না। তখন আমরা বললাম যে কেন, এখন যাবো না কেন? বলা যে মন্দিরে কোনো জনপ্রাণী নেই, আমিও ছিলাম, আমি নেমে এসেছি, এখন গেলে যাওয়াটা উচিত হবে না, ভালো হবে না। তখন আমরা ইত্যস্ত করছিলাম, আমরা ওনাকে আশ্বস্ত করতে বললাম যে কাকা আমাদের সাথে টর্চ আছে, আমার মনে হয় অন্ধকারে সমস্যা হবে না। তখন বলো যে বিপদে পড়লে আপনারা পড়বেন, আমার মানা করার দরকার ছিল, আমি মানা করেছি, ভগবান কি সেধে সেধে বিপদে পড়তে বলেছেন? তো ওনার কথা এমন কিছু একটা ছিল যে আমরা আসলে না করতে পারলাম না। তখন আমরা ওনাকে বললাম যে আপনি তো এখন নামবেন, আমরা আপনার সাথে নামি। তো উনি বললেন কোনো সমস্যা নেই, নামতে চাইলে নামতে পারেন। তো উনি কিছুক্ষণ পর নামা শুরু করলেন এবং নামাজে শুরু করলেন। আমরা একটা জিনিস অবাক করলাম যে উনি প্রচণ্ড দ্রুত, প্রচণ্ড ক্ষিপ্র গতিতে নামছিলেন, যে আমরা তাও দুধাক্ত হিমশিম খাচ্ছিলাম ওনার সাথে। তো উনি আমরা যেই রাস্তা উঠতে আমাদের 1.5 থেকে 1.5 ঘন্টা মতো লেগেছিল, হয়তো নামতে আমাদের আরো 1 ঘন্টা মতো লাগতো, আমরা যেহেতু ক্লান্ত ছিলাম, বা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তো অবশ্যই লাগতো। উনি সেটা 35 মিনিটে নেমে গেল। আমরা পরে একটু মোবাইলের আলোতে ঘড়ি দেখে আমরা বুঝতে পারলাম যে তারপর যেতে যেতে আমাদের তো অনেক কৌতূহল। আমরা জিজ্ঞেস করলাম যে কাকা এই আপনি যে বিপদের কথা বলছিলেন, সে বিপদটা কি ধরনের? তখন কাকা বলে যে বিপদ তো বিপদ, কি আর কত রকম বিপদ আছে, সব বিপদের কি নাম বলা যায়? তো আমরা বললাম যে মানে ডাকাত টাকাত কি ধরনের কিছু কি? তখন উনি বললেন যে না না ডাকাত টাকাত এই অঞ্চলে নাই। আমরা একটু অবাক হয়ে গেলাম যে ঘটনা কি, মানে উনি মানে ডাকাত এতক্ষণ শুনে আসলাম ডাকাতে বলা, মনে হলো যে জিজ্ঞেস করতে ডাকাতে, এখন বলতেছে যে ডাকাত নাই। তখন আমরা বললাম যে তাহলে ডাকাত নেই তো কি বন্যজন্তু? বলে যে বন্যজন্তু এই অঞ্চলে কোনো খুব একটা বেশি নেই। তো আমরা একটু মানে চিন্তা করছিলাম, হঠাৎ করে আমাদের আমার মাথায় চিন্তাটা আসলো। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনি কি অশরীরী কিছুর কথা বলছেন? তো কাকা দুঃখ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন যে কিছু বললেন না আসলে, উনি দাঁড়িয়ে গিয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন। মানে অন্ধকারে ওনার চোখগুলো দেখা যাচ্ছিল, এই জন্য খুব মানে অস্বস্তিকর ছিল, এবং উনি কেমন জানি একটা শীতল দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, 3-4 সেকেন্ড। তো এরপর দেখলাম যে উনি আবার নামা শুরু করলেন এবং কোনো উত্তর দিলেন না। তো আমরা বললাম যে কাকা আসলে কি অশরীরী কিছু? আমরা তখন মোটামুটি ওনার মানে দাঁড়ানোর ধরনের, ওনার তাকানোর ধরনের মনে হলো যে আসলেই অশরীরী কিছুর ব্যাপারে উনি বলছেন। তো কাকা বললেন যে না, যে কাকা তখন বললেন যে হ্যাঁ, শুধু মাথা মেরে বললেন হুম করে একটা শব্দ করলেন। আমি তখন কাকাকে বললাম যে কাকা মানে কেউ কি দেখেছে এটা? তো উনি মাথা নাড়লেন, মাথা নাড়ছেন এবং দেখুন কথাও কমিয়ে দিয়েছেন। তো আমি বললাম কাকা আপনি কি দেখেছেন? উনি কোনো উত্তর দিলেন না। আবার জিজ্ঞেস করলাম যে কাকা আপনি দেখেছেন? একটু জোর দিয়ে জিজ্ঞেস করলো। তখন কাকা বললেন যে হ্যাঁ দেখেছে অনেকে বলে, বাকি রাস্তাটা উনি আর কথা বললাম না, সোজা খুব দ্রুত হেঁটে চলে গেলেন, যেতে যেতে এবং একদম নিচে যে মন্দিরটা ওখানে আমরা পৌঁছে গেলাম এবং উনি মানে মোটামুটি সোজা মন্দিরে ঢুকে গেলেন এবং উনি আমাদের বিদায় নিলেন না। আমরা একটু অবাকই হলাম এবং ভাবলাম যে আচ্ছা আমরা গিয়ে বিদায় নিয়ে আসি, উনি হয়তো কোনো একটা তারা কারণে বা কোনো একটা কারণে বিদায় নেননি অথবা অসুস্থ বোধ করছেন। আমরা ডাকলাম ওনাকে, আমরা দেখতে পাচ্ছিলাম ওনাকে উনি এগিয়ে যাচ্ছেন, তো কিন্তু উনি ফিরে ডাকলেন না। কিছুক্ষণ ডাকাডাকি করার পর মনে হলো যে আচ্ছা এরকম তো অনেক সংস্কার আছে যে পেছন থেকে ডাকলে অশুভ হয় বা কিছু, এই জন্য আমরা মানে পেছন থেকে আর ডাকলাম না, আমরা চলে গেলাম। তো আমরা হাঁটছি এবং প্রধান ফটকের কাছে এসে যেখানে সীতার কুণ্ড আছে বলে বলা হয় সেখানে গিয়ে আমরা দেখলাম যে একজন ফেরিওয়ালা আছেন, ওনাকে পার করে চলে গেলাম। তো হঠাৎ করে মনে হয় আচ্ছা ওনার সাথে কথা বলা যায় যে আসলেই কি এখানে কোনো ব্যাপার আছে কিনা, কাকা হয়তো বলতে চাননি, ইনি হয়তো বলবেন। তো আমি গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম ওনাকে যে চাচা আপনি কি মুসলমান? তো উনি বললেন যে হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইসলাম। তখন আমি বললাম যে চাচা এরকম একটা ঘটনা ঘটেছে, একজন পুরোহিতকে আমরা দেখেছি, তো ওনার সাথে নেমেছি, উনি কিছু একটা ইঙ্গিত করছিলেন এই অঞ্চলের ব্যাপারে, যে আপনার কি মনে হয় এই অঞ্চলে এই ধরনের কিছু আছে? তখন আমি চাচা দেখলাম চুপচাপ কিছু বলছেন না। চাচা বললেন যে কিছু একটু চুপ থেকে আমাকে বললেন যে ওনার মালপত্র গোছাচ্ছিলেন এবং গোছানো শেষ করে বললেন যে দেখেন আপনি ফেরত আসতেছেন দেখলে আমি মানা করতাম, আপনি যে এই যে সন্ধ্যার সময় যে পিছন ফিরলেন এতেই আপনার খুব বড় বিপদ হবে, আপনি আর বেশিক্ষণ এখানে থাকেন না। আমি বললাম যে কী বিপদ? তখন বলল যে আপনি মানে থাকেন না দুই তিন মিনিট তাহলে বিপদটা পাবেন। তো আমার গাটা ছমছম করে উঠলো, আমি কাকার সাথে চাচার সাথে আর কি রওনা দিলাম। রওনা দিয়ে হাঁটছি হাঁটছি উনি হাঁটতে তো হঠাৎই জিজ্ঞেস করলেন যে পুরোহিত দেখতে কেমন ছিল। তা আমি পুরোহিতের বর্ণনা দিচ্ছিলাম যে ওনার দাড়ি ছিল মানে লম্বা মানুষ কালো মতো। বর্ণনা দিতে দিতেই হঠাৎ করে দেখলাম মানে পুরোহিতকে তো আমরা পিছনে ফেলে এসেছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম যে ওই পুরোহিত সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। এবং আমার তখন মনে হয়েছিল যে ওনার পাঞ্জাবি এবং ধুতি সাদা থাকার কারণে অন্ধকারে ওনাকে দেখা যাচ্ছিল এত স্পষ্ট, মনে হচ্ছিল জল জলে। আমি সাথে চাচাকে ডেকে বললাম ওই যে উনি উনি। চাচা একদম ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন সাথে সাথে এবং মানে দরদর পড়া শুরু করলেন। আমরাও সাথে সাথেই থেমে গেলাম এবং মানে প্রচন্ড মানে হাত পা শীতল হয়ে গেল, প্রচন্ড ভয় পেলাম আমরা। যে বললাম যে বারবার জিজ্ঞেস করলেন চাচা কি হয়েছে কি হয়েছে, তারা দেখলাম আঁচল কুসি টুসি পড়ছেন এবং আমাকে বলছেন যে আঁচল কুসি পড়েন দোয়াদুরুদ পড়েন। আমরা মানে দোয়াদুরুদ পড়া শুরু করলাম। তো পুরোহিত সোজাই এগিয়ে যাচ্ছিলেন, এগোতে এগোতে এক পর্যায়ে চোখে আড়াল হয়ে গেলেন। তখন চাচা আস্তে আস্তে আগানো শুরু করলেন, কিন্তু দোয়াদুরুদ পড়া থামালেন না, বেশ জোরে জোরে তিনি দোয়াদুরুদ পড়ছিলেন। আমরাও জোরে জোরে ওনার সাথে তাল মিলে দোয়াদুরুদ পড়তে পড়তে এগোলাম। এগোতে এগোতে এক পর্যায়ে যেখানে আশ্রমগুলো আছে এবং যেখানে আলো আছে সেই জায়গায় চলে এলাম, কিন্তু সে পুরোহিতকে আর দেখলাম না। তখন চাচাকে আমি জিজ্ঞেস করলাম চাচা কি হলো এমন যে আপনি এরকম করলেন। আমরা যে শোনেন আপনারা তাকে দেখছেন, তাকে এই অঞ্চলে প্রায় দেখা যায়, উনি আসলে কোনো পুরোহিত না, উনি একটা অশুভ আত্মা, ওনার দ্বারা অনেকের আসলে ক্ষতি হয়েছে এবং খুব ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়েছে, মানে অনেক মানুষ হারিয়ে গিয়েছে আসলে এই অঞ্চলে। এবং আপনারা যে ওনার সাথে দেখা হওয়ার পরও আপনারা যে এখনো বেঁচে বর্তে আছেন বা সুস্থ আছেন সেটা দেখে আমি অবাক হচ্ছি বলে চাচা বললেন যে আপনারা শীঘ্রই এখান থেকে চলে যান, এবং এটা বলে উনি দ্রুত ওনার বাড়ির দিকে চলে গেলেন। আমরা তখন মানে যত একটা রিক্সা নিয়ে মেইন রাস্তায় আসলাম, এসে মানে ওখানে টুকটুক ধরনের একটা অনেকে চড়তে পারে এই ধরনের একটা ইলেকট্রিক বাইক চলাচল করে, ওখানে উঠলাম। উঠে দেখি যে মন্দিরের যারা পুরোহিত বলছি পুলিশ মোতায়েন থাকে সাধারণত, পরের দিন হরতাল থাকে তারাও মন্দির থেকে চলে আসছে ডিউটিতে হরতালের জোরের জন্য। তো তখন আমাদের মনে হলো যে আসলে মানে আমরা এই ধরনের একটা জিনিসের সাথে এরকম ছিলাম, অথচ জিনিসটা আমাদের কোনো ক্ষতি করলো না, আমরা কিরকম বাচ্চাটা বেঁচেছি আসলে মানে কল্পনা দিতে ব্যাপারটা।
শুনছেন সবসময় রেডিও ফুটি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:45। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাবু ভাই। আমাকে প্রথমে এসএমএস করে লিখেছেন যে বাবু ভাই এসেছেন, কারণ তিনি বেশ এনজয় করছেন পাপড়ি আমাদের ভূতের ঘড়ি থেকে এসএমএস করেছেন এবং তিনি এনজয় করছেন প্রোগ্রামটা সেটা লিখেছেন, এবং সব ঘটনাই তার কাছে ভালো লেগেছে। জিব্রান আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ঘটনাটা ভালো হয়েছে এই মুহূর্তে যে ঘটেছিল। ইথিকা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের, আচ্ছা তিনি বলছেন যে অডিও ক্লিপ কিভাবে সেন্ড করবো, একইভাবে আমাদের ইমেল অ্যাড্রেস তো একটি ভূত এফএম @radiofutki.fm। এছাড়াও আমাদেরকে ইমরান এস এম এস করেছেন, ইমরান এছাড়া আমাদেরকে ডিজে লিঙ্কন এস এম এস করেছেন, তামিম আমাদের এস এম এস করেছেন, কুশল আমাদেরকে এস এম এস করেছেন আমাদেরকে তোহা এবং মিম, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন নদী, এস এম এস করেছেন আমাদেরকে সুমিত সরকার, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন আসিফ চিটাগং থেকে, আচ্ছা এছাড়াও জহিরুল আমাদের এস এম এস করেছেন জহিরুল ইসলাম সিলেট থেকে, তানভীর আমাদের এস এম এস করেছেন, সবগুলো ঘটনাই তার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও এস এম এস করেছেন জিয়া আমাদের, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিপো সহ আরো অনেকে। তো আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, বাকি 9840 নম্বরে চলে যাচ্ছে আবারও বাবু ভাইয়ের কাছে।
এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে ধানমন্ডি থেকে তারেক মাহমুদ। ঘটনাটা হচ্ছে এরকম, তারেকের এক ফ্রেন্ড আছে যারা নাকি ঢাকার আশেপাশের কোনো একটা অঞ্চলে, সেখানে তো জমিদার বাড়ির উত্তরসূরি তারা। তো ওর ফ্রেন্ড ওকে বলেছে যে ওই বাড়িতে ও ঘুরতে যায়, যাওয়ার পর একটা ঘটনা শোনে ওখানে, যে ওই বাড়িতে মাঝখানে যে রুমটা সেখানে একটা পুরানো খাট আছে আর কি, যেটাকে পালঙ্ক বলা হতো আগে, বেশ বড় উঁচু একটা পালঙ্ক। তো সেই পালঙ্কটা সে দেখে এবং বলে যে এটা কোথেকে পেয়েছে, বলে আমরা হেরিটেজ হিসেবে পেয়েছি আমাদের পূর্বপুরুষের কাছে। তো এই পালঙ্কর কিছু ইতিহাস আছে যে এটাতে যেই শোয় বা ঘুমায় খুব মানে খুব সুইফটলি সে ঘুমিয়ে পড়ে, শোয়ার কিছুক্ষণের মধ্যেই মানে উইদিন ফিউ সেকেন্ডস লাইক বেহুশ হয়ে যাওয়ার মতো, এবং তার ঘুমটা খুব ই হয় আর কি, ডিপ হয়। এনিওয়ে তখন সে পালঙ্কের ঘটনাটা শুনে, যে পালঙ্কের ঘটনাটা কি, তো ওই বাড়িতে একসময় ওই একটা কাজের মেয়ে ছিল, সে এই পালঙ্কের ঘুমের ব্যাপারটা শুনে, শোনার পর তার খুব কিউরিয়াসিটি হয় যে এই বিছানায় যদি একবার ঘুমিয়ে দেখতে পারতাম কি হয়। কিন্তু বাসায় যেহেতু সে কাজের মানুষ, সে তো অন্য মানে কারো পারমিশন নিয়ে ওখানে শুতে পারবে না। তো যেটা হয়, একদিন বাসার সবাই সন্ধ্যার সময় বাইরে যায়, বাগানে বেড়াতে যায়। এই সময় সে ঘরের দরজা বন্ধ করে ওই খাটে যেয়ে শুয়ে পড়ে। তো বাসার মানুষজন পরে যখন ফেরত আসে, এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ এবং মানে খুলছে না কেউ, অনেক নক করা পুরো খোলে না। তো ফাইনালি ওরা দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, ধাক্কা দিয়ে দরজা যে হুড়কো আছে ওটা ভেঙে ফেলে। ভাঙার পরে ভেতরে গিয়ে দেখে যে কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে, তার মাথার চুলটা লম্বা ছিল, তার মাথার চুল দিয়ে তার পা মানে পেছন দিকে বাঁধা আর কি, বাঁকা হয়ে সে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। তো এটা একটা ঘটনা জমিদার বাড়ির।
আচ্ছা,
আরেকটা ঘটনা আমাকে পাঠিয়েছে বিমলেশ পল, সে আপনার ইন্ডিয়া থেকে পাঠিয়েছে, আমার স্পেসিফিকলি জায়গাটা না মনে আসছে না। হ্যাঁ, তো ও যেটা পাঠিয়েছে, ওরা একটা গ্রামে থাকতো, ওখানে ওর মা তখন ইয়াং, তারা ওই বাসায় থাকার পরে একদিন দুপুরবেলা, ওখানটা পুকুর আছে, পুকুরটা অবশ্য বেশ বদনাম আছে, যে পুকুরটা মানে খুব ভালো জায়গা না, বাট স্টিল সে যেহেতু বেড়াতে গেছে ওখানে, সে দুজন তিনজনকে নিয়ে ওই পুকুরে যায় গোসল করতে। তো গোসল করতে যখন যায়, তখন ধরেন আশেপাশে বেশ নিঝুম দুপুরবেলা, তো হঠাৎ করে ওই তাল গাছ ছিল পাশে, তাল গাছের উপর থেকে কি জানি একটা ঝুপ করে পানিতে পড়ে। তো পড়ার আগ মুহূর্তে তারা যেটা দেখে, যেটা সেটা মহিষের মাথা, কাটা মাথা, যেটার গালায় আবার আপনার মালা পরানো, সেটা পুকুরের মধ্যে ঝুপ করে পড়ে। পড়ার পর পুকুরের ঢেউগুলো বেশ বড় হয়ে যায় এবং ওরা পুকুরে পায়ে এসে পায়ে পানি লাগে। তারপর দেখে পুকুরের মাঝখান থেকে একটা কি জানি উঠে আসছে, মানে বেশ উঁচু একটা বেদি টাইপের, বেদি টাইপের উঠে আসে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে এই সময় দেখে যে প্রচুর বাতাস হচ্ছে ওখানে, এবং তারা তাড়াতাড়ি এক পর্যায়ে ওখানে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড় দেয়। তো দৌড় দিয়ে আসে, এসে বাসায় ঘটনাটা বলে মানুষকে। বলার পর তারা বলে যে ওই পুকুর যেখানে আছে, পুকুরের পাশে আসলে একটা বেদি ছিল, যেখানে নাকি এরকম বলি দিত, ওখানে একজন আপনার ই ছিল মানে পুরোহিত টাইপের, সেখানে বলি দিত। এবং এটাই নাকি ফ্রিকোয়েন্টলি অনেকে দেখে, অনেক কিছু বলি দেওয়া হয়, অনেক কিছুর মাথা দেখে। তো এটা বিমলেশ পলের বলা একটা ঘটনা। আর কি বলবো রাসেল ভাই? আরেকটা হচ্ছে আমাদের মামাপুরের একজনের বলা একটা কাহিনী, সেটা হচ্ছে যে ওদের বাড়িটা বেশ পুরানো, সেই পাকিস্তান আমলে করা। তো ওই বাড়িটাতে বেশ হরিফিক ব্যাপার স্যাপার ঘটে। তো একদিন ও প্রথম যেটা হয়, বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পরে প্রথম মানে কি, এটা ফ্রিকোয়েন্টলি অনেক কিছু ঘটে তার মধ্যে একটা ঘটনা, বাথরুমে যাওয়ার পরে সে লাইটটা অন করে যায়, সুইচটা বাইরের দিকে ছিল, সে ভেতরে যাওয়ার পরে হঠাৎ করে দেখে অন্ধকার হয়ে যায়। তো মনে করে যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখে যে ওই বারান্দায় যে লাইটটা ছিল সেটা কিন্তু মানে আলো দেখা যাচ্ছে ভেতরে। তো বেশ অবাক হয়ে যায় এবং পরে সে বাথরুম থেকে বের হয়ে দেখে লাইটটা কেউ নিভিয়ে দিয়ে গেছে। তো মনে করেন যে সে চলে যায়, এবং এরপর থেকে ফ্রিকোয়েন্টলি ওদের সাথে এই ব্যাপারটা ঘটে, ওখানে আপনার ওই লাইট নিভানোর ব্যাপারটা ঘটে। এবং রিসেন্টলি যেটা হচ্ছে, একদম রিসেন্ট ঘটনা যেটা, সেটা বাথরুমের দরজার মধ্যে ধাক্কা দেখে যেন, মানে নক করে।
আচ্ছা,
এটা মানে একটা ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে অনেকগুলো এসএমএস চলে এসেছে। মৌটুসি রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন, নাভিদ মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, জাহিদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, ফয়সাল রাজশাহী থেকে এসএমএস করেছেন, ডার্ক হার্টেড সাদিয়া আমাদের এসএমএস করেছেন, মির্জাপুর থেকে মিঠু আমাদের মুগ্ধ থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস, আচ্ছা তিনি বলছেন যে অডিও ক্লিপটা আজকের বেস্ট ঘটনা, কালাম আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শোভন মিরপুর থেকে, আজকের ভূত এফএম তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খান আমাদের এসএমএস করেছেন, সুস্মিতা বণিক আমাদের এসএমএস করেছেন, লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন, আবির হাজারিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক ভয় লেগেছে, নীল আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, এছাড়াও জ্যোতি আমাদের এসএমএস করেছেন, ডিজেল লিঙ্কন আমাদের এসএমএস করেছেন, রিপন আমাদের, রিফাত আমাদের এসএমএস করেছেন, রাজীব আমাদের এসএমএস করেছেন, তার প্রথম এসএমএস রংপুর থেকে তিনি এসএমএসটি করেছেন, শাকিল সিটি মেডিকেল থেকে আমাদের এসএমএসটি করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অনিক বিশ্বাস এসএমএস করেছেন, সিয়াম ফকিরাপুল থেকে, শিবলি হাসিব নাইম আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি নিহাল কক্সবাজার থেকে, আশিফ আমাদের এসএমএস করেছেন, আলাউদ্দিন এসএমএস করে লিখেছেন আই লাভ ভূত এফএম, হাজারিবাগ থেকে তিনি এসএমএসটি করেছেন, বাপ্পি বরিশাল থেকে এসএমএস করেছেন, নওয়াজ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন না রামপুরা বংশী থেকে টিপু, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সিয়াম শিবলি সহ আরও অনেকে, অনেকের এসএমএস আমি পড়তে পারলাম, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আজকের এখন ঘড়ি কাটা বলছে আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে একটা কথাই বলতে চাই যে আমরা চাই আপনাদের কাছ থেকে আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আপনাদের জীবনেই ঘটুক বা আপনারা কারোর কাছ থেকে জেনে থাকেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বাট আপনাদের জীবনে জানা সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন। আর সেটা জানানোর জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার গল্প এখানে পাঠাবেন, ঘটনা আপনি এখানে পাঠাবেন, এবং শুরুতেই উল্লেখ করবেন, খুব ভালো হয় যদি উল্লেখ করেন যে ঘটনাটিকে আপনি এখানে এসে উপস্থিত হয়ে শুনতে চান, নাকি আপনি চান যে আমরা পড়ে শোনাই। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমার এবং মাসুমের পক্ষ থেকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59 আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.